This track was downloaded from FusionBD.com.
What FM? Haunted by Airedale.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি করিতে সময়, এক্সাক্টলি রাত 11টা বেজে 59 মিনিট। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলে। এবং আজকে আপনারা সবাই জানেন যে বাংলা 1419 সালের আজকেই শেষ ভূত এফএম, এবং আগামী ভূত এফএম একটা নতুন বছরে শুরু হচ্ছে 1420 সাল। এবং আপনাদের নিশ্চয়ই এখন অনেক প্রস্তুতি চলছে সামনের এই নববর্ষ নিয়ে, বা এই নতুন বছরকে বরণ করা নিয়ে আপনারা হয়তো নিজেরা অনেক বেশি ব্যস্ত রয়েছেন। এবং সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে এই বছরটা ভূত এফএম এর সাথে ভালোই গিয়েছে, আগামী বছরটাও আশা করছি ভূত এফএম এর সাথে ভালো যাবে। এবং এই বছর যেরকম আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনারা যেভাবে ইমেইল করেছেন, আপনাদের ঘটনাগুলো পাঠিয়েছেন স্টুডিওতে এসে, আপনাদের ঘটনাগুলো শেয়ার করেছেন, আগামী বছরেও এই ধারা অব্যাহত থাকবে সেটাই আশা করব। আজকে আমাদের এখানে আসলে অন্য সব দিনের মতো না, আজকের ভূত এফএমটা বছরের শেষ ভূত এফএম বলেই হয়তো আজকে আমাদের মোটমাট এখানে গেস্ট রয়েছেন অলমোস্ট 8 জনের মতো। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে অনেক 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 ঘটনা রয়েছে আজকে। এবং আমরা যে ঘটনাগুলো সবচেয়ে ভালো মনে করেছি, এবং আমরা খুব যাচাই বাছাই করে আজকে আসলে বসেছি আপনাদের ঘটনা শোনাতে। আশা করছি আপনাদের প্রত্যেকটা ঘটনা ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তারপরেও আনফর্চুনেটলি যদি কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্যে আবার এই এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে শুনতে পারেন। And now listeners can get the Bhoot FM tune jeta Masum play korche সেটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। সেই জন্য আপনি যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড মনে রাখতে পারেন, দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন জাস্ট একটা এসএমএস পাঠিয়েই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপনার সিটি, স্পেস দিয়ে লিখুন 92125, এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। জানিয়ে দিই কীভাবে আমাদেরকে এসএমএস করতে হবে। আমাদেরকে এসএমএস করতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করে আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, হুইচ ইজ BHOOTFM এট দ্য রেট RADIOFOORTI ডট এফএম। যদি আমাদেরকে আপনারা ফেসবুক ফ্যান পেজে আমাদেরকে কমেন্ট করতে চান, তাহলে আমাদের আমাদের পেজে যদি কমেন্ট করতে চান, তাহলে আপনি চলে যান www.facebook.com/radiofurti। আর সেই সাথে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে শুরুতেই আমি বলি যে অনেকেই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারেন না, হয়তো অনেকে দূরে থাকেন, হয়তো অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, বিশেষ করে ঢাকার বাইরে যারা, তাদেরকে আমরা সবসময়ই এই সুবিধাটা দিয়ে থাকি যে যদি এসে শেয়ার করতে না পারেন তাহলে আমি তার ঘটনাটা পড়ে শোনাই। তো সেরকম একটা ঘটনা আমার কাছে আছে, আমি সেই ঘটনাটি পড়ছি ঠিক যেভাবে পাঠিয়েছেন সেভাবেই। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি এস এম মাহমুদ মিম, আমি খুলনার দক্ষিণ তুতপাড়া ছোটপাড় এলাকায় থাকি। আমার একটি ঘটনা আছে, ঘটনাটি আমার বন্ধু জেরিমি ও তার পরিবারের সাথে ঘটে যাওয়া। জেরিমির সাথে আমার পরিচয় টুইটারের মাধ্যমে, অনেকদিনের কনভারসেশনের জন্য। সে আমার খুব ভালো বন্ধু, আমি তাকে ভূত এফএম এর কথা জানালে সে তার একটি ঘটনা শেয়ার করতে চায়, এবং জেরিমি আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। জেরিমির বাবা একজন ব্যবসায়ী, তারা কানাডার স্ট্যান্ড ফোর্ড শহরে বাস করেন, এবং তাদের পরিবারের সদস্য চারজন। কিছু বছর আগে জেরিমির বাবা শহর থেকে একটু দূরে একটি পুরনো বাড়ির সন্ধান পান। বাড়িটি অনেক বড় ছিল এবং অনেক কম দামে পাওয়ায় তিনি কোনো যাচাই না করে বাড়িটি কিনে নেন। খুব শীঘ্রই তারা সেখানে মুভ করেন। বাড়িটির পেছনে একটি জঙ্গল, ডান পাশে একটি পুরনো কুয়া, এবং বাম পাশে ও সামনে ফাঁকা জায়গা ছিল। সবকিছু স্বাভাবিকই ছিল। জেরিমির মা একদিন সকালে বাড়ির সামনে গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলেন, হঠাৎ তার শাভলে ঠক করে কি যেন একটা বাঁধল, এবং এবং কিছু দূর ঘুরে দেখা গেল সেখানে সেগুলি মানুষের কঙ্কাল। অনেকগুলো মানুষকে একসাথে পুঁতে দিলে যেমন হয় ঠিক তেমন। জেরেমির মা খুব ঘাবড়ে গেলেন, সেগুলিকে কোনো রকমে মাটি চাপা দিয়ে চলে এলেন। জেরেমির মা পরিবারের কাউকে কিছু জানালেন না। রাতে জেরেমির বাবার সাথে ব্যাপারটি শেয়ার করলেন। জেরেমির বাবা পুলিশকে জানাতে চাইলে ঝামেলা হবে ভেবে তার মা নিষেধ করলেন। তারপর বেশ কিছুদিন তারা স্বাভাবিক জীবনযাপন করছিলেন, কিন্তু তা বেশি দিন স্থায়ী ছিল না। একদিন জেরেমির বোন বাথরুমে একজন মহিলাকে দেখতে পায় যার চেহারা ছিল একপাশ থেকে পোড়া। এই দৃশ্য দেখে জেরেমির বোন সেখানে জ্ঞান হারায়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ব্যাপারটি সকলে তার দৃষ্টিভ্রম মনে করে ইগনোর করে। ওই দিন তাদের পোষা কুকুরটিও মারা যায়। জেরেমির মতে তার স্বাভাবিক মৃত্যু হয়নি, তার গায়ে কোনো জন্তুর নখরযুক্ত আঁচড় দেখা যায় এবং তাকে কুয়ার কাছে পাওয়া যায়। তার কিছুদিন পরে জেরেমি তার এক বন্ধুর বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে এবং তার ফিরতে অনেক রাত হয়ে যায়। সে ক্লান্ত ছিল বলে তাড়াতাড়ি ঘুমোতে চলে যায়। ঠিক মধ্যরাতে যে কোনো একটা কারণেই হোক তার ঘুম ভেঙে যায়। খুব পানির পিপাসা লাগে তো পানি খেয়ে আবার ঘুমোতে যায়। তার একটু ঘুম আসছিল, হঠাৎ তার ডান পা হ্যাঁচকা টান দিয়ে কি যেন বেড থেকে তাকে ফেলে দেয়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে তার বাবার রুমের সামনে চলে যায় এবং তার চিৎকার শুনে সকলে বের হয়ে আসে। সকলকে ঘটনাটা সে খুলে বলে। জেরেমি বলেছিল সে নিজেও ভেবেছিল এটি তার চোখের ভুল, কিন্তু তার পায়ে স্পষ্ট কারো আঙুলের ছাপ দেখা যাচ্ছিল এবং কোনো হিংস্র জন্তু আছর কাটলে যেমন দাগ পড়ে ঠিক তেমন। এবার জেরেমির বাবা ও মা ঘাবড়ে যায় এবং পরের দিন সকালে জেরেমি ও তার বোনকে তাদের দাদুর কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন রাতে জেরেমির বাবার আর ঘুম হয়নি। বাড়ির অবস্থার জন্য সে চিন্তিত হয়ে পড়ে। অনেক গভীর রাত পর্যন্ত তিনি জেগেছিলেন। তিনি সাধারণত ধূমপান করেন তো তিনি জানালা দিয়ে পাশে জঙ্গলের দিকে তাকাচ্ছিলেন আর ধূমপান করছিলেন। হঠাৎ জঙ্গল থেকে মন্ত্র বা শ্লোক পড়ার শব্দ আসতে লাগলো। শব্দ ক্রমশই বাড়তে লাগলো। জেরেমির বাবা শব্দটি আবিষ্কার করার জন্য বেডরুম থেকে সার্চ লাইট আনতে গেলেন। সার্চ লাইট আনার ভেতরেই শব্দ থেমে গেল। এবার একটি খুচুর মুচুর শব্দ কানে ভেসে আসলো। তিনি আবিষ্কার করলেন এই বাড়ির কুয়া থেকে আসছে শব্দটি। তিনি মনে করলেন যে হয়তো কোনো বন্য প্রাণী কুয়ায় পড়ে গেছে, তো তিনি সেটি দেখার জন্য গেলেন। তিনি কুয়ার কাছে যেতেই শব্দ থেমে গেল। তিনি সার্চ লাইট দিয়ে কুয়ার ভেতরে ভালোভাবে দেখলেন, কিছুই দেখা গেল না। তিনি যখন ফিরবেন অর্থাৎ কুয়া থেকে কিছু দূর চলে এসেছেন, তখন পেছনে ধপ করে কিছু একটা পড়ার আওয়াজ হলো। পেছনে ফিরে তিনি যা দেখলেন তা হয়তো তার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল। স্ট্রিট লাইটের আলোয় তিনি স্পষ্ট দেখলেন একটি বড় আকারের মানুষ আকৃতির বস্তু। এটির চোখ ছিল পুরো কালো ও পায়ে তিনটি করে আঙুল এবং গায়ে কোনো চামড়া ছিল না, অর্থাৎ পুরো দেহ লাল মাংস। এমন একটি ভয়ানক জিনিস দেখার পর জেরেমির বাবা সহ্য করতে পারলেন না, তিনি সেখানেই জ্ঞান হারান। এরপর ভোরবেলা জেরেমির মম তাকে কুয়ার কাছে অজ্ঞান অবস্থায় পান। জেরেমির মা তার ফাদার ইন লকে খবর দেন এবং জেরেমির বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জেরেমির বাবার হার্ট দুর্বল ছিল, অনেক ভয় পাওয়ার কারণে তিনি হার্ট অ্যাটাক করেন। তিনি সুস্থ হলে তাদের বাড়িতে একজন ধর্মযাজককে ডেকে আনা হয়। জেরেমির বাবা তাকে সব ঘটনা খুলে বলেন। ধর্মযাজক পুরো বাড়ি ঘুরে দেখেন এবং পবিত্র জল ছিটিয়ে দেন। সবশেষে ধর্মযাজক বললেন, দেখো তোমরা যে মানুষের কঙ্কাল পেয়েছিলে তাদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি এবং তার সৎকারও ঠিকভাবে হয়নি। হয়তো তারা ভালো মানুষ ছিল তাই কোনো ক্ষতি করেনি। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ত্যাগ করো, না হলে প্রাণহানি হতে পারে। জেরেমির বাবা কোনো ঝুঁকি না নিয়ে শহরের একটি বাড়িতে মুভ করে। জেরেমি সবসময় বাড়িটি নিয়ে কৌতূহল ছিল। সে সেখানকার তথ্য মন্ত্রণালয় থেকে পুরনো ফাইল ঘাটাঘাটি করে এবং জানতে পারে ওই বাড়িটি ছিল ব্রুস ডেল নামে একজন ব্যক্তি যিনি অনেকগুলো খুনের সাথে জড়িত। সবশেষে তার ফাঁসি হয়। এই ছিল ঘটনা এবং ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাতে অনুরোধ করেছিলেন SM মাহমুদ মিম। আমরা ঘটনাটি পড়ে শোনালাম, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যাই হোক, অলরেডি কিন্তু আমরা বেশ কিছু SMSও পেয়ে গেছি আপনাদের পাঠানো। শামীম মিরপুর থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন খুব ভয় লাগছে। জারিফ আমাদের SMS করেছেন, তিনি ঢাকা থেকে বলছেন প্রথম গল্পটি জোস হচ্ছে। বেলায়েত মানিকগঞ্জ থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে ইমন লি কলেজের স্কুল রাজশাহী থেকে SMS করেছেন, গল্প খুব ভালো লাগলো। ঢাকা থেকে আমাদেরকে SMS করেছেন দিদার এবং তারা তিন ভাই একসাথে এবং বন্ধু শুনছেন এবং অনেক ভয় করছে। রীতি নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আই লাভ ভূত FM। পূজা লিখেছেন যে ভয় ভয় ভূত FM, ভয় পাচ্ছি। অর্ণব আমাদেরকে লাল বাগ থেকে লিখেছেন যে সালাম ব্রো, কেমন আছেন, অসম প্রোগ্রাম। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদেরকে মনীষা এস এম এস করেছেন মালিবাগ থেকে, মানিকা আমাদের এস এম এস করেছেন ঢাকা থেকে। এছাড়া আমাদেরকে মুক্তা জয় আমাদের এস এম এস করেছেন চিটাগং থেকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তানজু এস এম এস করেছেন আমাদেরকে ব্ল্যাক মাস্টার উত্তরা থেকে, ভুবন ফেনি থেকে আমাদের এস এম এস করেছেন, খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন স্বপন। এছাড়াও আফরা আমাদের এস এম এস করেছেন, মোহাম্মদ রুবেল এস এম এস করেছেন আমাদেরকে, তারেক সৈয়ব সহ আরও অনেকে। আমি অসংখ্য এস এম এস এবার হচ্ছে মানে ইমেল পেয়েছি, যে ইমেলগুলোতে আমার বলতেই হচ্ছে অনেকেই যে ইমেলগুলোতে মাসুমের প্রশংসা করা হয়েছে। আমার পক্ষ থেকেও মাসুমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে মাসুম আমরা সামনের বছরে, নতুন বছর 1420 আমরা এরকম চমৎকার মানে ঘটনা পাবো এবং সেই সাথে মাসুমের মিউজিকের কারসাজি থাকবে আর কি। ওকে, ইনশাল্লাহ বলছে মাসুম। যাই হোক, তো আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে এই মুহূর্তে আমাদের একজন গেস্ট উপস্থিত আছেন এখানে। আমরা তার পরিচয়টি জেনে নিই তার কাছ থেকে এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলুন, কোথা থেকে এসেছেন আমরা জেনে নিই।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি শাফরত কবির, স্টুডেন্ট অফ আর্কিটেকচার, ব্র্যাক ইউনিভার্সিটি।
ওকে, তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই, প্রথম ঘটনাটি আমরা শুনি।
আচ্ছা, এই ঘটনাটা আমার সাথে ঘটেছে নিয়ার অ্যাবাউট 2008 শেষের দিকে আর কি। তো তখন এরিয়াটা হচ্ছে রংপুর, কোথায় আমি বলছি না,
নো প্রবলেম।
তো বাবা ওখানে হি ওয়াজ পোস্টেড দেন সরকারি কর্মচারী, তো হি ওয়াজ আ প্রিন্সিপাল অফ আ কলেজ ক্যাম্পাস ছিল। তো ওই অঞ্চলের বাসাগুলা লাইক ওখানে আমাদের বাসাটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বাসা ছিল, মানে অনেক নিরিবিলি, আর কলেজ ক্যাম্পাস দুইটা তিনটা পর্যন্ত অনেক হই হুল্লা, এরপরে সব নিরিবিলি। তো সেদিন প্রায় রাত দুটো আড়াইটার কাছাকাছি আমি বাইরে বসে আছি, আমার একটু কারোর সাথে ঝগড়া হয়েছিল, মন টন খুব খারাপ ছিল। আর বলে রাখা ভালো, আমার দুইটা কুকুর ছিল, এগুলোর দেওয়ার ব্রিডস ওয়ার জার্মান শেফার্ড, আর একটা ছিল ডোবারম্যান পিনস্টার। তো এগুলো হয় কি অনেক অ্যাগ্রেসিভ কুকুর হয়, তো ওদের নাম ছিল ডুঙ্গাইন বোজো। তো আমি ওদেরকে নিয়ে বাইরে বসেছিলাম রাত প্রায় দুটো আড়াইটা বাজে। তো বাইরে মেইন গেটের বাইরে দেখি দু তিনটা শিয়াল, ওই অঞ্চলে অনেক শিয়াল থাকে। তো এখন আই থট লাইক ওদেরকে নিয়ে গিয়ে আমার খুব ভালো লাগতো আর কি, শিয়াল টিয়াল তাড়াতো। তো আমি মেইন গেট খুলে বাইরে যাই, তো ওরা দৌড়াদৌড়ি করলো কিছুক্ষণ, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছে। আসার পরে তো আমি হাঁটছি, একটু কুয়াশা কুয়াশা, ওই অঞ্চলে কিন্তু শীত অনেক পড়ে, তো কুয়াশার জন্য জিনিস সব কিছু একটু ঝাপসা ঝাপসা দেখা যায়। তো ওই সময়টা হঠাৎ করে আমি আমার একটু সামনে মেবি 10 to 8 meters সামনে দেখি যে একটা মেয়ে হাঁটছে। তো এত রাতে এখানে কোনো মেয়ে হাঁটাটা ইটস ডিফারেন্ট, কারণ কেউ হাঁটে না এখানে, কেউ নাই মানে ওরকম এত মানুষজন নাই যারা এখানে হাঁটে, আর বেরো হয় না এত রাতে। তো আই থট লাইক হয়তো বা কোনো টিচার্স ফ্যামিলি বা কেউ এসেছে। সো আই ডিসাইডেড যে আমি যাই, যে একটু কথা বলি, মেবি আই হ্যাভ আ গুড টাইম রাতেবেলা হাঁটছে। এখন দ্য পয়েন্ট ইজ, আমার কুকুর দুইটা যে আমি মেনশন করলাম, ওরা আসার পরে ওরা কিন্তু যদি অন্য কোনো মানুষকে দেখে, হয় আমি না থাকলে অ্যাগ্রেসিভ কোনো নেচার থাকে ওদের, অথবা লাফালাফি করে, দে ট্রাই টু প্লে। সো ওরা না ফট করে দাঁড়িয়ে গেল, মানে একদম দাঁড়িয়ে স্টান্ট, কোনো নড়ে না। আই ট্রাইড মাই বেস্ট, অনেক চেষ্টা করলাম, টানা হেঁচড়া করলাম, দুটোর একটাও আসে না। তো এক পর্যায়ে আমি হতাশ হয়ে ওদেরকে রেখেই সামনে হাঁটা দিলাম, যে আমি একা গিয়ে কথা বলি, ভদ্রতা খাতিতে হলো। তো আমি সামনে গেলাম, সামনে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে যখন আমি স্পষ্টতাকে দেখতে পাচ্ছি, আই ফেল্ট যে ওর পা মাটিতে না, মাটি থেকে প্রায় 1 feet উপরে, 1 feet বা একটু কম হবে কারণ অত লম্বা লাগছিল না, বাট মাটিতে ছিল না, শি ওয়াজ ফ্লোটিং। তো আই থট ইট ওয়াজ হ্যালুসিনেশন বা এরকম কিছু হবে, বিকজ এরকম তো হওয়ার কথা না অ্যাকচুয়ালি, আমি আই নেভার সিন সামথিং লাইক দিস, আই থট ইট মাস্ট হ্যাভ বিন হ্যালুসিনেশন, আর আমি ভুল দেখেছি। আমি আর একটু সামনে যাই, না এরকম কি হতে পারে, যে দেখি মানে একদম যখন সামনাসামনি, আমার থেকে বেশি দূরে না, একদম কাছাকাছি, মানে ইটস লাইক 10 feet দূরে, তাকে দেখি সে জাস্ট 360 রোটেশন, মানে এভাবে ঘুরে গেল আমার দিকে, মানে পুরো আমার দিকে ঘুরে গেল। আমি দেখে মানে আই হ্যাড নো আদার, আমি কি বলবো, আমি জানি না, আমি বলতে পারতেছি, আমার গায়ে লোম টোম সব দাঁড়া যাচ্ছে, আই ওয়াজ সো স্কেয়ার্ড যে আমি জাস্ট কিচ্ছু বলার নাই, এমন একটা জিনিস আমি জীবনে এক্সপিরিয়েন্স করি নাই, দেখি নাই। আমি দৌড়, একদম এক দৌড়ে বাসায়, মি অ্যান্ড মাই ডগ সবাই এক দুটো নিয়ে ভিতরে ঢুকে গেট লাগায় আমি রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম, জাস্ট কোনো কথা না কারোর সাথে, কিচ্ছু বলিনি, বিকজ তখন আমি বিলিভ করতেছিলাম না যে আমি কিছু একটা দেখেছি।
ওকে,
তো এখন আমাদের বাসাগুলোতে ওখানে আমাদের মানে যারা কাজ করে আর কি, মালি ছিল, ঝাড়ুদার ছিল, কুক ছিল, তো ওদের সাথে আই হ্যাড আ ভেরি গুড কনভারসেশন, সকালবেলা ওদের সাথে কথাবার্তা বলতাম, বিকজ আই ডিডন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, ওখানে কোনো ফ্রেন্ড ছিল না আমার। তো ওদের সাথে সকাল প্রায় 10 বাজে, বাবা অফিসে গেছে, তো আই ওয়াজ মানে অ্যালোন বাসায়, ওদের সাথে গল্প টল্প করছি, আড্ডা আড্ডা মারছি। তো হঠাৎ করে আমি ওদেরকে জিজ্ঞেস করে উঠলাম যে এখানে কোনো নিরিবিলি জায়গায় কোনো ভৌতিক ঘটনা টটনা হয় কিন্তু দেখেন আপনারা? তো ওরা বলছে হ্যাঁ ভাইয়া দেখি, অনেক দেখি। তো আমি একটু হাসি করে বললাম যে হ্যাঁ বাবু ভাই, উনি ঝাড়ুদার ছিলেন আমাদের, কি দেখেন আপনি? তো বলে যে আমরা আমি দেখছি, অনেকবার দেখেছি এখান দিয়ে একটা লোক গলা ছাড়া হাঁটে। আমি হেসে দিলাম আর কি, গলা ছাড়া হাঁটে, তার মানে একটা পাও আছে, হাতও নাই, তাই বাস জোকিং। তো হঠাৎ করে পাশের থেকে রমজান মালি, সে বলে ভাইয়া না না ভাই, এটা সত্যি ঘটনা, আমরাও দেখি, দুইটা দেখা যায়। আমি বলছি কি দেখা যায়? তো বলে যে একটা মহিলা হাঁটে, এরকম পরনে কাপড় থাকে আর ওর পা মাটিতে লাগে না। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট রাসেল ভাই, সিরিয়াসলি, মানে এই সময়টা এটা কি ছিল? মানে আই ডিডন্ট শেয়ার ইট উইথ এনিওয়ান, দ্যাট ওয়াজ এন্ট হ্যালুসিনেশন, ওরা দেখেছে এবং সবাই দেখ, মানে ওইখানে যারা যারা মানে বলছিল দ্য এক্সপিরিয়েন্সড ইট। আমি কোনো কথা বলিনি অ্যাকচুয়ালি ওই মোমেন্টে, আই ওয়াজ ফিলিং লাইক ক্রাইং, বাট স্টিল টুডে আই ট্রাই মাই বেস্ট নট টু বিলিভ ইন ইট। এখনো মনে করতে চেষ্টা করি যে ইট ওয়াজ আ হ্যালুসিনেশন, বিকজ কি দরকার ঘুম
খামোখা। হ্যাঁ
তুলারাশি বলে, লিব্রা তুলারাশি, তো সবাই বলে যে ওরা নাকি অনেক কিছু দেখতে পারে। তো ওয়ান ডে শি ওয়াজ শেয়ারিং আ স্টোরি উইথ মি এন্ড শি ওয়াজ ইন লাইন, মানে একদম সত্যি, মানে শি ওয়াজ শিভারিং অ্যাকচুয়ালি, একদম কাঁপছিল কথাটা বলতে বলতে। তো হঠাৎ করে আমাকে বললো ব্যাক ইন, মানে শি ওয়াজ আ কিড, অনেক অনেক ছোট ছিল আর কি, বয়স মেবি 12। তো ওর বাসা নারায়ণগঞ্জে ছিল, ওদের বাসাটা আগে বলে রাখা ভালো, ওর বাসাটা যেখানে ছিল ওই বাসাটা আগে একটা হিন্দু পরিবারের ছিল। তো ওখানে একটা মেয়ে সুইসাইড করে, তো সুইসাইড করার পরে এই ঘটনাটা কেউ জানতো না, এটা পরে বের হয়ে আসছে। তো ও যখন রাতে ঘুমাতো ওখানে, প্রায় রাতে ওর প্রায় দুটো তিনটার সময় ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে গিয়ে ও একটা একটা মহিলাকে দেখতো যে সিঁদুর পরা এবং বসে আছে ওর দিকে তাকিয়ে, ওর পাশে মাঝে মাঝে এসে বসতো। তো ও প্রথম দুই একদিন অনেক ভয় পায়, ভয় পায় মা বাবার সাথে শোয়, বাট ওর ক্যারেক্টারটা এরকম যে কখনো কারোর সাথে শেয়ার করে না কিছু এগুলো। তো যখন দেখছে যে ওকে হার্ম করছে না, ও শেয়ার করে নাই, ভেরি আনফর্চুনেটলি ও কখনো শেয়ার করে নাই। তো ও যখন একটু বড় হয়ে ঢাকায় চলে আসে, ওর বড় বোন বা মা যখন ওখানে ঘুমিয়েছে কেউ দেখেনি, বাট ওর ইমিডিয়েট ছোট বোন যে শি ওয়াজ অলসো ফ্রম লিব্রা তুলারাশি। তো এখন সে যখন ওখানে মানে চলে আসার পরে ওই মেয়েটা ওখানে ঘুমাচ্ছে, ওটারও কিন্তু 3-4-5 বছর পরে ঘটনাটা, রিসেন্টলি ঘুমাচ্ছে, তখন হঠাৎ করে দেখলো যে ও রাতেরবেলা কে একটা মহিলা মানে উঠে এসে ওর মাথায় হাত বুলিয়ে ওর সাথে কথা বলতে চেষ্টা করছে, কিছু বলতে চেষ্টা করছে। ইট ওয়াজ ভেরি স্কেরি ফর আ গার্ল লাইক হার, অনেক ছোট। তো ও অনেক ভয়ে চিলাচিলি করে একদম বাসার অবস্থা খারাপ করে ফেলে, কান্নাকাটি করে, সবাই চলে আসে। তো ওর মা হুজুটুজুকে ডাকে, সবাই বাসায় আসে। তো যে মেয়েটার কথা বললাম যে এতদিন ধরে দেখেছে, সেও গিয়েছে ওইখানে, যাওয়ার পরে বলে কি হ্যাঁ তোর কি হয়েছে, তুই কিছু দেখেছিস এরকম? তো বলছে হ্যাঁ। তো বললো কি যে এরকম মহিলা যে এরকম চুল থাকে, তো বলতো আমিও দেখি, সমস্যা কি, ভয় পাস না, শি ওয়ন্ট হার্ম ইউ। হার্ম করবে না মানে ও এসে আমার মাথায় হাত বুলে আমার সাথে কথা বলতে চাইছে, ইটস রিলি ভেরি, মানে যার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাকচুয়ালি যদি হয়, মানে ইটস ভেরি স্কেরি। তারপর হুজুর তখন এসে ওখানকার ইনভেস্টিগেশন করে, দোয়া টোয়া পরে, এখনো এখনো যদি ও যায় ও দেখে, শি সিজ দ্যাট, শি সিজ ইট মাঝে মাঝে, হয়তো বা এখন টাইম হ্যাজ চেঞ্জ, লাইটটা জ্বালানো থাকে, রাতে হয়তো বা ফোনে কথা বলে, বাট এখনো যখন নিরিবিলি থাকে ওই রুমটাতে গেলে অন্য কেউ দেখে না, মানে এরা দুই বোনই ওরা দেখেন, ইটস ইটস রিলি ভেরি স্কেরি, ইটস ভেরি ট্রু ওরা দেখে। আর ও যখন বলছিল আই ফাউন্ড হার লিটারেলি, মানে আইজ অন হার, মানে টিয়ার্স অন হার আইজ অ্যাকচুয়ালি, আই এম সরি, মানে শি ওয়াজ, এই আই এম শিভারিং, কথা বলতে বলতে আমি ভয় পেয়ে যাচ্ছি। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি, থ্যাংক ইউ সো মাচ।
আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে আমাদেরকে, সুতরাং আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:22। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম, আর আজকের অতিথিরা। আর সেই সাথে আপনাদের অসংখ্য এস এম এস পেয়েছি এবং সেই এস এম এস এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে এস এম এস করছেন ফুর্তি মুন্না ভাই, লিখেছেন রাসেল ভাই অনেকদিন পর শুনছি ভুতুরে লাগছে, এত ভয় দেখান কেন ভাই? আচ্ছা, ভয় না দেখালে আমাদের অনেক বিপত্তি আছে, ভয় না দেখালে আমাদের অনেক কমপ্লেন শুনতে হয়, সুতরাং ভয় দেখানোটাই কাজ, ভয় দেখাতে হবে। এবং মুন্না ভাই ভয় পাচ্ছেন জেনে ভালো লাগছে। মুন্না ভাই আমাদের ভূত এফ এম এর প্রথম এপিসোডের, মানে আমি যতদূর মনে করতে পারি প্রথম এপিসোডের গেস্ট ছিলেন, এবং তারপরে মুন্না ভাইকে অনেক আমরা অনুরোধ করেছি আসতে, এবং ডেফিনেটলি যে কোনো দিন মুন্না ভাইকে আমরা আবারও নিয়ে আসবো। সাজিদ, আমাদের সাজ্জাদ পাভেল আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করছেন নিপা, আমি একটু আগে একটা এস এম এস মিস করলাম, এখানে মাসুমের প্রশংসা করছিলেন কোনো একজন। তুহিন চাকমা আমাদের এস এম এস করেছেন বান্দরবান চিটাগং থেকে, এবং আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। তামিম ফরিদাবাদ ঢাকা থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সাগর, এস এম এস করেছেন আমাদেরকে সোহেল, এস এম এস করেছেন আমাদেরকে অন্তরা। এছাড়াও তানহা চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, আজকের স্টোরিগুলো অনেক অনেক ভালো লাগছে তার কাছে, থ্যাংক ইউ। এবং এই তো পেয়েছি, হ্যাঁ, এবং মাসুমকেও থ্যাঙ্কস দিয়েছেন তিনি। ব্ল্যাক ঘোস্ট খুলনা থেকে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন জুবাইর ম্যামন সিং থেকে, মিম আমার সাথে ভূত এফ এম শুনছে, বাহ, আসলেই মানে অনেক গ্রেট একটা নিউজ এটা। দীপক আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ওয়ালিদ, আজকের স্টোরিগুলো মারাত্মক, প্লিজ মানে স্টোরি বলবেন না, ঘটনা বললে আমার খুব ভালো লাগে আসলে। তুলতুল্লা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এলিন, এস এম এস করেছেন আমাদেরকে আশিক, এস এম এস করেছেন আমাদেরকে শিহাব, এস এম এস করেছেন ফাইজুল, মুমু চট্টগ্রাম থেকে, সাকিব সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি থেকে। এছাড়া আমাদেরকে বাংলাভূত এস এম এস করেছেন, এস এম এস করেছেন তোফাজ্জুল কুড়িল থেকে, এছাড়াও ইভা সহ আরও অনেকে। তো আমাদের সাথে থাকুন, আমরা চলে আছি আমাদের পরবর্তী অতিথির কাছে। এর আগেও আমরা তার ঘটনা শুনেছি, আমরা বলছিলাম যে আজকের এপিসোডটা আমরা সাজিয়েছি একটু অন্যরকম করে, তো আমরা এখন যাব তার কাছে। এবং আরিফিন ভাই, আরিফিন ভাই আপনার ঘটনাটা শুনি আমরা আজকের ঘটনা।
থ্যাংক ইউ রাসেল ভাই। প্রথমেই 1419 এর চৈত্র সংক্রান্তিতে সবাইকে, লিসনারদেরকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা ছিল 1998-99 দিকের ঘটনা। ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে, ওর নাম রাশেদ। তো তখন আমরা ঢাকা কলেজে পড়ি, ঢাকা কলেজে পড়ার সময় ওই সময় রাশেদের কাছ থেকে আমার প্রথম ঘটনাটা শোনা, এবং শোনার পরে আমি ঘটনাটা, মানে এই ঘটনার মধ্যে রাশেদ এবং তার এক মামা ছিলেন, ওই মামা ডক্টর আব্দুর রউফ, উনি সরকারি চাকরি ছিলেন। তো সরকারি চাকরির সুবাদেই ওনাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে হতো, বিভিন্ন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকত। তো এটা যে সময়ের কথা, ওই সময় ওনাকে উত্তরবঙ্গে একটা এক মাসের একটা অ্যাপয়েন্টমেন্টে যেতে হয়েছিল। তো আমি যেই জায়গার কথাটা বলছি, ওখানে ভেরি রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট ওখানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে, তো আমি নামটার উজ্জ্বল রাখছি, উত্তরবঙ্গে কোন একটা রাজবাড়ির কথা আমি বলছি। তো ওখানে ওরা যখন যায়, রউফ মামা বলে আমরা চিনতাম ওনাকে, তো রউফ মামা এবং রাশেদ ওরা দুইজন যায়, রাশেদ মামার সাথে ঘুরতে যায়। তো রউফ মামা ওখানে যাওয়ার সময় রাজশাহীর যে ডিসি সাহেব ছিল, উনি পরিচিত ছিলেন ওই সময় মামার, মামা ওনার সাথে কথা বলে ওই রাজবাড়ির ঠিক অ্যাডজাসেন্ট পেছনেই কিছু সরকারি কোয়ার্টার ছিল, দোতলা কোয়ার্টার একসাথে সবগুলো লাগানো, তো ওই কোয়ার্টারগুলোতে থাকার একটা বন্দোবস্ত করে। তো রাশেদেরও খুব এক্সাইটমেন্ট ছিল যে ও রাজবাড়ির কাছাকাছি থাকবে, আর রাজবাড়িটা তখনও ঠিক রেনোভেট হয়নি, খুব ভাঙাচোরার ছিল, তো রাজবাড়িতে থাকতে পারেনি, ওর পেছনেই ওই সরকারি কোয়ার্টারগুলোতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখানে একটু ইন্টারেস্টিং, মানে আমি একটু ফ্ল্যাশব্যাকে পরে বলছি, আগের ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে, আমি যখন ওর কাছ থেকে ঘটনাটা শুনি, আমি প্রথম আমার বিশ্বাস করতে কিছু জিনিস বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তো এরপর আমি ওকে একটু অনুরোধ করি যে আমি মামার কাছ থেকেও ঘটনাগুলো শুনতে চাই। তো আমি মামাকে বেশ খুঁজি, বেশ খোঁজা খোঁজার পরে পাই না। একদিন মামার সাথে হঠাৎ করে আমার পরিচয় হয়, তখন ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে আমি রেগুলার যেতাম। তো কোনো একটা কারণে, কিছু প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের মানে ব্যাপারে আমি খুব কিউরিয়াস থাকি, তো ওই সময় কিছু বইপত্র ঘাটাঘাটি করার সময় একটা জিনিস আমার যতদূর মনে পড়ে ফ্যানাটোলজি নিয়ে একটা কিছু আমি ঘাটছিলাম। তো ওই সময় হঠাৎ, মানে ঠিক আমার ডেস্কের অপোজিটে একটা ভদ্রলোক আমাকে একটা বই আগায় দেয়, বই আগায় দিয়ে বলে যে তুমি এটা পড়ো, তুমি এটা পড়লে তুমি যেটা খুঁজছো পেয়ে যাবে। তো আমি বইটা হাতে নিয়ে আনকনসিয়াসলি ঘাটতে ঘাটতে হঠাৎ আমার চোখে পড়ে যে এটা ওই লাইব্রেরির বই না, বাইরের বই। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি বই নিয়ে কীভাবে ঢুকলেন, আমি তো এই বইটা নিতে পারবো না, এটা নিয়ে আমাকে বাইরে যেতে দিবে না, ব্লা 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 এগুলো। তো উনি আমাকে বলে যে তুমি পড়ো, আমি 2-3 ঘন্টা আছি, তুমি পড়ে আমাকে দিয়ে দিও। এইভাবে ভদ্রলোকের সাথে আমার প্রথম দেখা হয়। তো ওনার নাম জিজ্ঞেস করা হয়নি, পরিচয়টা ঠিকভাবে হয়নি। পরে আমি রাশেদের সাথে কথা বলে এই ঘটনাটা রাশেদকে বলি, তো রাশেদ মিটি মিটি হাসতে থাকে এবং হাসতে হাসতে বলে যে তুই চিন্তা করিস না, তুই মামার সাথে দেখা করতে চাস, তুই অমুক হাসপাতালে চলে যা, ওখানে মামা আছে, আমি নামটা উজ্জ্বল রাখছি। তো ও আমাকে হাসপাতালের মামার ঠিকানা ঠিকানা দিয়ে দেয়, আমি চলে যাই ওখানে তিনতলায় মামাকে খুঁজে, চারতলায় চলে যাই, খুঁজে টুজে পাই না। যখন ফিরে আসছি লিফটের কাছে চলে আসি, লিফটে চাপ দিয়ে দাঁড়িয়ে আছি, লিফট চলে আসছে, ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ঠিক ওই ভদ্রলোকই, এটা তার থেকে ওই ঘটনা ঠিক এক সপ্তাহ পরের ঘটনা, ভদ্রলোক পিছন থেকে এসে আমাকে ডাক দিয়ে বলে আরিফি তুমি আমাকে খুঁজছ? তো আমি বললাম আপনার নাম? তখন উনি বলে যে আমি ডক্টর আব্দুর রউফ। তখন আমি ওনাকে নিয়ে লিফটে উঠতে যাই, উনি বলে যে লিফটে উঠো না। আমি বললাম, উনি আমাকে মানে অনুরোধ করেন যে আমরা যেন সিঁড়ি দিয়ে যাই। তো আমরা হেঁটে সিঁড়ি দিয়ে কথা বলতে বলতে নামছি, পরিচয় হয়ে খুব খুশি হলাম। যখন নিচে আসলাম প্রায় 7-8 মিনিট পর, নিচে এসে দেখি কিছুক্ষণ আগে মানে লিফটের কাছে ছোটখাটো একটা জটলা, মানুষকে জিজ্ঞেস করে জানতে পারি যে ওই লিফটাই 3-4 মিনিট আগে চারতলা থেকে ছিঁড়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। আমার কাছে ঘটনাটা খুব স্ট্রাইকিং ছিল, শকিং ছিল অ্যাট দ্যাট মোমেন্ট, এবং আমি মামাকে খুব সিরিয়াসলি নিই ঠিক ওই মুহূর্ত থেকে। এবং পরে আমি রাশেদের সাথে অনেক কথাবার্তা বলে জানতে পারি যে মামা স্পিরিচুয়ালি খুব রিচ একজন মানুষ, উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজও পড়েন এবং অনেক কিছু দেখতে পান, শুনতে পান এবং খুব কম কথা বলেন, আমিও যেটা দেখেছি। তো এরপরে আমি মামার কাছ থেকে ওই কাহিনীটা পুরোটা শুনি যে কি হয়েছিল ওই সময় যখন ওনারা উত্তরবঙ্গে গিয়েছিলেন ওই রাজবাড়িতে। তো ঘটনাটা ছিল খুব এইরকম যে রাশেদ সহ উনি যান যে ওখানে সরকারি কোয়ার্টারে থাকার ব্যবস্থা হয়ে যায়। তো প্রথম রাতে ওরা খুব ক্লান্ত ছিল, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, তো ক্লান্ত থাকার কারণে ওরা মোটামুটি কিছু হয় না, ঘুমায় যায়। দ্বিতীয় রাত থেকে ওদের কিছু কিছু ঘটনা একটু অ্যাবনর্মাল লাগে, যেমন প্রথম রাতে রাতের মাঝামাঝি কোনো একটা সময় রাশেদের ঘুম ভেঙে যায়। ও বলে যে ঘরের টেম্পারেচার এত লো হয়ে গিয়েছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এসি যদি 10-12 ডিগ্রিতে ফিক্স করে রাখা হয় যতটা ঠান্ডা হবে, এরকম প্রচণ্ড ঠান্ডা একটা টেম্পারেচারের মধ্যে ওর ঘুম ভেঙে যায়। তো ও ঘুম ভেঙে ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে থাকে। তো ওই এলাকাটায় আমি বলে রাখি ওখানে তখন ইলেকট্রিসিটি ছিল না, তো ওদেরকে যেটা করতে হতো কুপি অথবা হারিকেন দিয়ে চলতে হতো সন্ধ্যার পরে। তো ওদেরকে একটা হারিকেন দেওয়া থাকতো, ওই হারিকেনটাই মামা এশার নামাজ পড়ে, ওরা খাওয়া দাওয়ার পরে যখন রুমে এসে শুয়ে পড়তো মামা এশার নামাজ পড়ে হারিকেনটা কবায় দিয়ে ঘুমায় পড়তো। ও ও যেটা জানতো যে মামা তাহাজ্জুদের নামাজও পড়ে, ওর যখন প্রচণ্ড ঠান্ডায় ঘুম ভেঙে যায়, ও ঘুম থেকে জাস্ট উঠে বিছানা থেকে পাশ ফিরে দেখে যে নিচে মামা নামাজ পড়ছে, সামনে যায় নামাজে, এবং মামার ঠিক অ্যাডজাসেন্ট পেছনে 7-8 জন নামাজ পড়ছে। ও খেয়াল করে দেখে যে হারিকেনটা নেভানো, কোনো আলো জ্বলছে না, আবছা আলোতে বুঝতে পারে যে ও 7-8 জন বেশ লম্বা লম্বা টাইপের মানুষ যারা আলখাল্লা জড়ানো, ঠিক মতো দেখা যাচ্ছে না অন্ধকারে, এরা নামাজ পড়ছে। তো অনেকটা সময় ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে থাকে এবং তারপরে কিছু বুঝতে না পারে, ও আসলে ঠিক ওই সময়টা মনে করতে পারে না, ও অজ্ঞান হয়ে গেছিল অথবা ঘুমিয়ে পড়েছিল এরপরে, মানে ওরা দীর্ঘ সময় নামাজ পড়ে। তো পরদিন ও মামাকে জিনিসটা জিজ্ঞেস করে সকালবেলা যে মামা আমি এরকম দেখলাম। তো এখানে একটু বলে রাখি, ওরা যখন ওই জায়গায় যায় ডিসি সাহেব ওদেরকে পারমিশন দেয়, সাথে সাথে এটাও বলে দেয় যে ওই এলাকায় যেই লোক দেখাশোনা করেন এগুলো, ওনার নাম হচ্ছে রামলাল। তো রামলাল প্রায় 7 পুরুষ, মানে ওনার বাবা দাদা তারা সবাই এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে ছিল, তো 7 পুরুষ ধরে এরা এই জমিদার বাড়ির দেখাশোনা করে। তো রামলাল তার আর কোনো মানে ছেলে মেয়ে কেউ নাই, সেই তার বংশের শেষ। তো রাশেদ আমাকে যেটা বলেছিল যে ওর রামলালকে দেখে মানে একটু নেশাখোর বা এই জাতীয় মনে হয়েছিল, চোখ টোক লাল, একটু অস্বাভাবিক, কথাবার্তা কিছুটা অসংলগ্ন, খুব কম কথা বলে। তো এইরকম অবস্থায় ও পরদিন যখন মামাকে উঠে জিজ্ঞেস করে যে মামা এরকম এরকম দেখলাম, এটা কারা ছিল? মামা বলে তুই মনে হয় ঘুমের ঘুরে ভুল দেখছিস, ভুলে যা, আমি এরকম কিছু দেখিনি। মামা দীর্ঘ সময় নামাজ টামাজ পড়ে উঠে, তো মামারও ভিতরে ভিতরে কিছু চলছিল যেটা সে রাশেদকে ঠিক বলতে চায়নি প্রথম অবস্থায়। যেমন মামা প্রায় পরদিন এরকম আরেকটা ঘটনা ঘটে, রাশেদ এবং মামা ওই পাশে একটা দিঘি আছে, বিশাল বড় একটা দিঘি, এটাও বাংলাদেশে খুব বিখ্যাত একটা দিঘি। তো এই দিঘির পাশে গিয়ে রাশেদ এবং মামা বসেছিল রাত্রেবেলা, চাঁদনি রাত ছিল, পূর্ণিমার রাত, বসে থেকে গল্প করছিল, গান গাইছিল। এমন সময় হঠাৎ রাশেদ মামাকে খামচে ধরে, শক্ত করে ধরে। মামা এবং রাশেদ দুইজনই দেখে যে ঠিক দিঘির অপর প্রান্ত দিয়ে একটা পাশ দিয়ে মানুষ উঠছে, মানে পানির নিচ থেকে মানুষ পাড়ে উঠছে, এবং বেশ লম্বা লম্বা আলখাল্লা পরা মানুষ একজন একজন করে উঠে দাঁড়াচ্ছে, একটা গ্রুপ ফর্ম হচ্ছে, লাইক 8-10 জনের একটা গ্রুপ হচ্ছে, তারা হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, দিঘির একটা পাশ হচ্ছে জঙ্গল। তো এটা দেখে রাশেদও চুপ, মামাও চুপ, দুইজনেই দেখতে থাকে। মামা রাশেদকে শুধু বলে যে তুই চুপ করে থাক, আয়াতুল কুরসি পড়তে থাক, মনে মনে ভয় পাস না। তো ওরা অনেকক্ষণ, প্রায় 30 মিনিটস এন অ্যাবাভ, তারা দেখতে থাকে যে এরকম মানুষ গ্যাদার হচ্ছে, তারপর উঠে উঠে হেঁটে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। এই ঘটনাগুলো ঘটার পর ওরা দেরি করে না, ওই দিন রাতটা কোনো মতে কাটায়। ওরা পরদিন স্থানীয় যে মসজিদের ইমাম সাহেব আছেন, উনিও খুব প্রসিদ্ধ ইমাম সাহেব ছিলেন ওই এলাকার, কথিত আছে যে উনি জিন পালতেন, খুবই পরহেজগার ছিলেন এবং খুবই আমলদার একজন ইমাম ছিলেন। তো মামা এবং রাশেদ ইমাম সাহেবের কাছে যান এবং এলাকার সম্পর্কে কিছু জানতে চান, ওনার কাছে সরাসরি কিছু না বলেও মানে ঘটনাগুলোর ব্যাখ্যা জানতে চান। তো তখন ইমাম সাহেব ওনাদেরকে বলেন যে দেখেন, আপনারা, আপনি তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসছেন, আপনি ডক্টর হিসেবে এসছেন, তো আপনি এখানে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ শেষ করে, অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আপনি চলে যান। তো তখনকার দিনে যেটা হতো যে ওনারা এক মাসের জন্য গেলেও দেখা যেত যে 7-10 দিন ওখানে থেকে চলে আসতেন, ঢাকায় ফিরে চলে আসতেন। তো মামা যেটা প্ল্যান করলেন যে 5টা ওয়ার্কিং ডে অ্যাটলিস্ট ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসবেন। তো উনি ইমাম সাহেবকে বললেন যে আমাদের কোনো ক্ষতি হবে কিনা, তখন উনি বললেন যে না, আপনি এখানে অনেক ভালো আত্মা পাবেন এবং অনেক খারাপ আত্মাও আছে, তবে আপনার যাতে, আপনার এবং আপনার ভাগিনার যাতে কোনো ক্ষতি না হয় সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি চলে যান। তো এটা বলার পরে, আমি ব্যবস্থা করে দিচ্ছি এই অ্যাসিওরেন্সটা পাওয়ার পরে, মামা চলে আসে রাশেদ সহ। ওই দিন রাত থেকে একটা ছোট্ট পরিবর্তন মামা দেখতে পান, সেটা হচ্ছে যে ওই সরকারি কোয়ার্টারগুলোর ঘরগুলো বিশাল বড় বড়, ভিতরে একটা চৌকি শোয়ার জন্য, আর দরজা জানালাগুলো সব কাঠের, ভারী পাটাতনের, তো ওগুলো লম্বা খিল আছে, খিল দিয়ে শুতে হতো। তো খিল দেওয়ার পরেও, দরজা আটকানোর পরেও, বাইরে যেহেতু কুপি জ্বলতো আর ঘরের ভিতর হারিকেন জ্বলতো, ওই আলোতে মোটামুটি বারান্দার অংশটা কিছুটা ওই দরজার নিচে দিয়ে দেখা যেত। তো মামা খুব অবাক হয়ে, যেহেতু উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়তেন, উনি নামাজ থেকে উঠে দেখতেন যে দরজার পাশে কেউ একজন দাঁড়ানো, এবং তার ছায়াটা বেশ লম্বা লম্বা একটা ছায়া বারান্দার মধ্যে পড়ছে। তো মামা খুব একটা ইম্পর্টেন্স দেন না, মামা চুপচাপ নামাজ শেষ করেন। নামাজ শেষ করার পর উনিও ফিল করেন যে রাত্রেবেলা কোনো একটা সময় গভীর রাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে, রুম এতটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে রেজিস্ট করা কঠিন হয়ে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে ওনার হঠাৎ কিউরিয়াসিটি হয়, উনি তাহাজ্জুদের নামাজ টামাজ শেষ করে ওঠেন, উঠে দরজার কাছে যান, খিলটা খুলে ফেলেন, দরজা খোলার চেষ্টা করেন, প্রচণ্ড জোরে উনি দরজা, কাঠের দরজা টানাটানি করেন, কিন্তু কিছুতেই উনি খুলতে পারেন না। অনেকক্ষণ টানাটানি করার পর উনি এসে, পেছনে এসে ওই ওনার যে চৌকি, চৌকিতে বসে পড়েন, বসে একটু হাঁপাতে থাকেন। ওই সময় উনি দরজার দিকে তাকিয়ে থাকেন দুর্বলভাবে, এবং উনি দেখেন যে ওই ছায়াটা দরজার নিচে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যখন চলে গেল তখন উনি আবার উঠেন, উঠে গিয়ে দরজায় হাত দেন, আপনা আপনি দরজা খুলে যায়, কাঠের দরজা, উনি খুলে বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন যে লম্বা টানা বারান্দা, এক পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে নিচে। তো সিঁড়ির কাছে উনি ছায়াটা দেখতে পান এবং উনি পরিষ্কার বুঝতে পারেন যে সিঁড়ি দিয়ে কেউ একজন নেমে চলে যাচ্ছে। তো উনি বারান্দা দিয়ে দেখার চেষ্টা করেন, নিচে চাঁদের আলো যতটুকু উনি বুঝতে পারেন যে একটা ছায়া হেঁটে জঙ্গলের দিকে গিয়ে চলে গেল। তো ওই জমিদার বাড়ির ঠিক পেছনে হচ্ছে লাগানো আপনার সদর যে দরজাটা, কোয়ার্টারের ওই দরজা, উনি খেয়াল করেন যে ওই দরজার সামনে আরো দুইজন লম্বা লম্বা, প্রায় 7-8 ফিট লোক দাঁড়ানো, লম্বা দুজন লোক দাঁড়ানো। উনি কিছু বলেন না, উনি যতদূর জানেন ডিসি সাহেবের কাছে শুনেছেন, রামলালের কাছে শুনেছেন যে এই এলাকায় মোটামুটি মানুষজন এদিকে আসে না, গ্রাম অনেক দূরে আর এইদিকে নর্মালি মানুষ আসে না, কাউকে দেখা যায় না, আর জঙ্গল, যদিও আমি বলেছি যে ভেরি রিসেন্টলি ওই জায়গাগুলো অনেক রিনোভেট হয়ে গেছে। তো যেটা হলো, এইভাবে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। তো আসল যে ঘটনাটা, সেটা ওরা যেদিন চলে আসবে ফিফথ ডেতে, সেই দিন রাত্রেবেলা, তার আগে একটা ছোট্ট ঘটনা বলে রাখি। একদিন ওরা দিনের বেলায় বনের মধ্যে বেড়াতে যায়, ও আর রাশেদ আর ওর মামা। তো বেড়াতে বেড়াতে, হাঁটতে হাঁটতে একটা সময় ওরা খেয়াল করে যে ওদের সামনে, প্রায় 20 হাত সামনে এবং 20 হাত পেছনে, দুজন লোক ওদেরকে ফলো করছে। ওরা দেখতে পাচ্ছে না, ঠিক সেই রকমই লম্বা আলখাল্লা পরা, মানে ছালার মতো আলখাল্লা জড়ানো সারা শরীরে, এবং তারা অনেকটা সামনে এবং অনেকটা পিছনে, দুইজন লোক তাদেরকে পাহাড়ে দিয়ে নিয়ে যাচ্ছে। তো মামা রৌফ মামা রাশেদকে বলে যে তুই এগুলা ভয় পাস না, ইমাম সাহেব আমাদেরকে বলেছে ভয়ের কিছু নাই। তো যেদিন ওরা চলে আসবে, দে আর প্রিপেয়ারিং, রাত্রেবেলা খেয়ে টেয়ে শুয়েছে, তো রাশেদ ওই মুহূর্তে যে চিন্তা করছিল যে কত তাড়াতাড়ি চলে আসা যায়, যদিও ওদের 8-10 দিন থাকার কথা ছিল, ওরা 5 দিনের মধ্যেই ব্যাক করার প্ল্যান করে। তো টিকিট কেটে নিয়ে আসা আগের দিন মামা রামলালকে ডেকে বলে দেয় যে আমাকে 8টার ট্রেন, আমাকে তুমি 6টার সময় উঠায় দিবা, এই সেই। আর উনি নামাজ পড়তে এমনিতেই ওঠেন। তো মামা ভোরবেলা ফজরের নামাজ টামাজ পড়ে জাস্ট রেডি হচ্ছিলেন, ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলেন, তখন রাশেদকে ডাকবেন, ঠিক এমন সময় মামার দরজায় আওয়াজ, ঠুকঠক আওয়াজ হচ্ছে। তো মামা মনে করেন যে রামলাল হয়তো ডাকতে এসেছেন, দরজা খুলে দেন, দেখেন রামলাল দাঁড়ানো। এবং হঠাৎ করে মামার খেয়াল হয় যে মানে করিডোরের মতো যে বারান্দাটা, বারান্দায় মামা দেখতে পান প্রায় মানে উনি উনার ভাষায় বলেন যে আমি দেখি যে কয়েকশো মানুষ দাঁড়ানো এবং প্রত্যেকেই ওইভাবে আলখাল্লা পরা, প্রত্যেকেই উপুর হয়ে আছে এবং কারো চেহারা উনি দেখতে পান না। তো রামলালকে উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, এটা কারা? রামলাল বলেন হুজুর আপনি একটু ভিতরে আসেন। তখন ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে নিয়ে বলে যে আপনি একটু বসেন। তো বসানোর পর বলে যে হুজুর আপনাকে এখনই আমাদের সাথে একটু যেতে হবে। সে কোথায় যেতে হবে, কেন যেতে হবে? তো বলে যে দেখেন আপনি এখন কোনো প্রশ্ন করবেন না, আপনি সব জানতে পারবেন এখন, মানে দিস ইজ ইমার্জেন্সি, সে যেটা মিন করে। তো আপনি এখন কোনো প্রশ্ন ছাড়া কোনো কথা ছাড়া জাস্ট আমাদের সাথে চলেন। তো মামা একটু ভড়কে যায়, মামা বলে যে আমি কোথায় যাব, কি যাব কিছু বুঝতে পারছি না। বলছে আপনি ডাক্তার, শুধু এইটুকু আপনার পরিচয়, আমাদের একজন রোগী আছে, আপনি একটু আমাদের সাথে বাইরে আসেন, আপনি তাড়াতাড়ি আপনার যন্ত্রপাতিগুলো নিয়ে নেন। তো মামা বিনা বাক্য ব্যয় শুধু একবার বলে যে আমার ভাগিনা এখানে আছে রাশেদ, ওকেও নিয়ে নেই। বললো যে না, ওকে দুইজন পাহারা দিবে এখানে, ওকে নিয়ে নেবেন না, আপনি একা যাবেন। তো অনেকটা কমান্ডিং টোনে বলে, মামা একটু ভড়কে যায়। মামা তার স্টেথোস্কোপ এবং যন্ত্রপাতি নিয়ে, প্রেশারের যন্ত্রপাতিটাতে নিয়ে তখনই রওনা দেয় রামলালের সাথে, তাড়াতাড়ি করে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে উনি বাইরে এসে দেখেন যে প্রায় 300-400 মানুষ কাতারে কাতারে দাঁড়ানো। উনি ওরা সব আগে 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 দেবে, সদর দরজার কাছে চলে যায়, গেটের কাছে চলে যায় এবং উনিও গেটের কাছে হেঁটে যান ধীরে ধীরে। গেটের ঠিক বাইরে পাকা রাস্তা, অন্য পাশে ধান খেত। উনি বলেন যে রাস্তাটা যতদূর আমার চোখ গেছে ফজরের নামাজের পরে ওই ভোরের আলোতে, আমি দেখলাম যে শুধু মানুষ আর মানুষ, সব আলখাল্লা পরা এবং প্রত্যেকে প্রায় 7-8 ফিট লম্বা, এবং ঠিক সামনে গেটের সাথে একটা ঘোড়া রাখা। তো রামলাল এসে বলে যে হুজুর আপনি ঘোড়াটায় চড়ে বসেন। তখন বলছে যে কেন, সবাই হেঁটে যাবে, সবাই দাঁড়ানো ওই অবস্থায়, প্রত্যেকের হাতে একটা করে বর্ষার মতো লম্বা স্টিক এবং তার মধ্যে একটা কালো পতাকা, এবং ঠিক কিছু দূর সামনে আপনার 20-25 হাত সামনে আরো কিছু মানুষ, তারা সবাই সাদা আলখাল্লা পরা, একদম সাদা, ধবধবা সাদা আলখাল্লা পরা, তারাও 7-8 ফিট লম্বা, তারা সামনের দিকে তাকান। তো কেউ তাদের দিকে স্টেয়ার করছে না বা মামার দিকে স্টেয়ার করছে না। রামলাল শুধু বলে যে মামা হুজুর আপনি উঠে বসেন, আপনি এক জায়গায় যাবেন, আমাদের একটা রোগী আছে। তো মামা মন্ত্রমুগ্ধের মতো তখন ঘোড়ায় উঠে বসে, ওনার ভাষ্য মতে ওনাকে নিয়ে যাওয়া হয়। তারা সবাই মানে ঘোড়া বেশ জোরে জোরে হাঁটছিল, হেঁটে হেঁটেই যাচ্ছিল, বাট দেওয়ার মানে তারা ওই নির্দিষ্ট একটা পেসেই আসছিল পেছনে এবং সামনে। অনেকটা দূর যাওয়ার পর ঘোড়ায় পৌঁছায় তাকে একটা গ্রামে নিয়ে যাওয়া হয়, ওই গ্রামের মসজিদের পাশেই ইমাম সাহেবের যে ঘর, ওই ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া। তো মামা চিনতে পারে, মামা মনে মনে চিন্তা করে ইমাম সাহেবকে তো আমি খুব ভালো করে চিনি, 3 দিন আগেও আমি এসেছি, ওনার সাথে কথা বলে গেছি। তো মামা যেটা বুঝতে পারে হয়তো ইমাম সাহেবই অসুস্থ, যেহেতু ইমাম সাহেবের বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে গিয়ে উনি দেখেন যে আরো কয়েকশো মানুষ এরকম বিশাল উঁচা লম্বা, এরা সব ইমাম সাহেবের উঠানে ঘরে। যেই মামা যায় সবাই সরে যায়, মোটামুটি ঘর থেকে বাইরে চলে আসে, উঠানে চলে আসে, মামাকে রাস্তা করে দেয়। তো রামলাল মামাকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর উনি দেখেন যে চকির মধ্যে প্রায় 8 ফিট লম্বা ইমাম সাহেব, মানুষটা এমনিতে ছিলেন 4-5 ফিট, বেটে খাটো একটা মানুষ। উনি দেখলেন যে 8 ফিট লম্বা একটা মানুষ আপনার কাঁথা দিয়ে ঢাকা, চেহারাটা ইমাম সাহেবের, ইমাম সাহেব শুয়ে আছেন। তো মামা একটু অবাক হলেন, মামা যখন দেখা শুরু করলেন ওনাকে, ওনার খুব অ্যাবনর্মাল হার্টবিট, অ্যাবনর্মাল ওনার হিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার খুব অ্যাবনর্মাল ছিল ব্লাড প্রেশার। তো উনি খুব মানে মামা একটু ডাক্তার হয়েও খুব ভয় পেয়ে যান, মানে যে রেকর্ডটা উনি পান ব্লাড প্রেশার, এটা নর্মাল না, ইটস মোর দেন অ্যাবনর্মাল। তো এরপরে টেম্পারেচার মানে খুবই এগ্রেসিভ টেম্পারেচার ছিল ওই মুহূর্তে। তো উনি কী করবেন ঠিক বুঝে উঠতে পারেন না, এবং অত্র এলাকায় উনি জানেন যে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মেডিসিন শপ নাই ভালো, বা এর ট্রিটমেন্ট করা যায় এরকম মেডিসিন উনি পাবেন না। তো তখন রামলাল বুঝতে পারে, রামলাল ওনাকে জিজ্ঞেস করে যে আপনি হুজুর আপনি কি কিছু চিন্তা করছেন? বলে আমার কিছু এমার্জেন্সি কিছু ওষুধ দরকার, ইনজেকশন দরকার, এগুলা এখানে পাওয়া যাবে না। বলছে কোথায় পাওয়া যাবে হুজুর? তখন বলছে যে এগুলো ঢাকা ছাড়া তো এইদিকে কোথায় পাওয়া যায়, সদরে যেতে হবে তোমাকে, হয়তো সদরে পেতে পারো আর না হলে ঢাকা, হ্যাঁ অথবা আশেপাশে বড় শহরে যেতে, রাজশাহী মেইন শহরে যেতে হবে। তখন বলতেছে যে বাট এগুলা এমার্জেন্সি দরকার, আর রাজশাহী শহর থেকে আসতে যাইতে প্রায় 3-4 ঘন্টার ব্যাপার, আমাকে এগুলো এখনই লাগবে। এটা বলার সাথে সাথে ওটি সাদা কাগজে বলল যে হুজুর আপনি লিখে দেন, সাদা কাগজে লিখে দেয়। লিখে দেওয়ার পরে দিয়ে তো মামা প্রায় শিওর ছিলেন যে এটা আনা অসম্ভব ব্যাপার, হবে না। তো উনি দেখতে থাকেন যে রোগীর অবস্থা খুবই ডিটেরিওরেট করছে, যে কোনো সময় ফল করবে। ঠিক 3 থেকে 3.5 মিনিটের মধ্যে উনি দেখলেন যে ওরা সব কিছু নিয়ে চলে আসছে, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে, তবে উনি ট্রিটমেন্ট শুরু করার জন্য। তো উনি ট্রিটমেন্ট শুরু করেন, সারা রাত ওনার ঝড়ের মতো কাটতে থাকে, উনি ইঞ্জেকশন পুশ করেন, সব কিছু করেন, বাট আলটিমেটলি ভোরের দিকে ভোরে 7-8টার দিকে ওই লোকটা মারা যায়, মানে ইমাম সাহেব মারা যান। তো মারা যাওয়ার পরে মামাও খুব মানে হাল ছেড়ে দেন, খুব কষ্ট পান, ইমাম সাহেবকে উনিও চিনতেন, খুব ভালো মানুষ ছিলেন। তো যখন মারা গেলেন মামার থেকে ওরা মানে রামলালা এসে জানতে চায় যে উনি কি মারা গেছেন, বলে হ্যাঁ ওনাকে কোনোভাবেই আমরা বাঁচাতে পারিনি। তো মামাকে রামলাল আস্তে করে ধরে বাইরে নিয়ে আসেন এবং মামাকে বলেন মামা আপনি চলে যান, আপনি অথবা বাইরে গিয়ে দাঁড়ান, আমরা ওনার সৎকারটা শেষ করে আসি। তো যখনই মামা বাইরে গিয়ে দাঁড়ায় দেখে যে সবাই ওরা সবাই প্রায় 200-300 মানুষ তখন ইমাম সাহেবের ঘরের ভিতরে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে ওরা কিছু একটা করছে ওই মুহূর্তে। তো মামা খুব কষ্ট নিয়ে এবং অনেক তখন স্ট্রাগল করার পরে অনেক টায়ার্ড ওই অবস্থায় মামা বাইরে বসে থাকে। ওরা দেখে যে ওরা একটা লাশ নিয়ে মোটামুটি রেডি করে ঘাড়ে করে ওরা চলে যাচ্ছে মসজিদের দিকে। তো কিছু দূরে মসজিদ, মসজিদের ওদিকে গিয়ে একটা কবরস্থান আছে পেছনে, ওই কবরস্থানে এত মানুষের ভিড় যে মামা ওইদিকে আর যেতেই পারে না এবং মামাকে বাধা দেয়া হয়, দুইজন মানুষ মামাকে বাধা দিয়ে আটকে রাখে যে আপনি ওইদিকে যাবেন না। কবরস্থানে সৎকার শেষ করে, সৎকার টৎকার শেষ করে সবকিছু শেষ করে তারপরে রামলাল বলে হুজুর চলেন আপনাকে দিয়ে আসি। তো ততক্ষণে মামা ট্রেন মিস করে ফেলে, পরের দিন বা বিকালে যাবেন ঠিক করেন। তো যখন ফেরত আসেন তখন মামা বলেন যে রামলাল তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো, আমি চিনি, আমি এই গ্রাম চিনি, আমি চলে যেতে পারবো। তো যেতে 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 মামা একাই রওনা দেন, বেশ কিছু দূর গিয়ে একটা টি স্টলের মতো আছে মেইন রোডের সাথে, টি স্টলে বসেন, বসে বয়স্ক মানুষদের সাথে কথায় কথায় বলেন যে খুব কষ্ট হচ্ছে এই সেই, হুজুর মারা গেলেন আজকে ইমাম সাহেব এই সেই। তো যখনই বলেন তখনই ওই লোকগুলো ওই বয়স্ক লোকগুলো খুব বিদ্রুপের মতো হাসতে থাকে মামার দিকে, থাকে আপনি কি বলছেন এগুলো? তখন বলছে কেন আমি নিজেই হুজুরকে দেখে আসলাম, আমার হাতেই ঘটনা এই সেই বললেন। তো বলার পরে ওরা বলছেন যে স্যার মনে হয় আপনার মনে হয় শরীর খারাপ, আপনি গিয়ে রেস্ট করেন, কারণ ইমাম সাহেব আমাদেরকে ফজরের নামাজ পড়িয়েছেন একটু আগে আর ইমাম সাহেব এখন বাজারের দিকে গেছেন, আমরা দেখে আসছি। তো উনি খুব অবাক হন, তো উনি অপেক্ষা করতে থাকেন, এখন যে অবস্থা দেখে আসছেন হয়তো জোহরের নামাজে উনি এটা একটা ইয়ে করতে পারবেন, মসজিদে আসবেন আবার। তো উনি যখন মসজিদে আসেন জোহরের নামাজ পড়ার একদম প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যান মামা, এবং মামা দেখেন যে ইমাম সাহেবই সেই 4-5 ফুটের বেটে খাটো মানুষটাই নামাজ পড়াচ্ছে মসজিদে। তো উনার খুব শকিং লাগে পুরো ঘটনাটা, উনি নামাজ টামাজ সব শেষ করেন। এরপরে যখন আস্তে আস্তে মানুষ খালি হতে থাকে একটা সময় উনি সামনে গিয়ে বসেন, ইমাম সাহেবের সামনে বসে কাঁপতে থাকেন, প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকেন। ইমাম সাহেব বলেন যে আপনি ভয় পাবেন না, আপনি যা দেখেছেন সব সত্য, তবে আমি আপনাকে বলেছি যে আমাদের এই অঞ্চলটায় দুষ্ট আত্মা এবং ভালো আত্মা দুটোই মানে সিমালটেনিয়াসলি এক্সিস্ট করে। তো আপনি যা দেখেছেন এটা খুব বেশি আর কিছু আপনি বুঝতে চেষ্টা করবেন না, আপনি আপনার চেষ্টা করেছেন এই জন্য আপনার প্রতি ওরা সবাই ঋণী এবং আপনাকে সেটার সেফগার্ড ওরা দিয়েছে, আপনি দেখেছেন আপনাকে কিভাবে ওরা পাহারা দিয়েছে। তো আপনি সম্ভবত আজকে বিকালেই চলে যান, এটা আপনার জন্য ভালো হবে, আপনি আপনার ভাগিনা সহ চলে যান এবং ওই পর্যন্তই, এরপরে বিকালবেলা মামা চলে আসে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা অনেক লম্বা এবং অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা শুনলাম এবং অনেকেই দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের SMS করে জানাচ্ছেন, তফাজ্জল আমাদের SMS করে বলছেন যে আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। আশফাক খান আমাদের SMS করেছেন নিরালা খুলটা থেকে এবং তিনি বলছেন যে ফুট FM শুনছেন তিনি। হান্নান আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আনিস, SMS করেছেন আমাদেরকে সোহেল, SMS করেছেন রূপম, এসএমএস করছেন শামীম, এসএমএস করছেন আমাকে টঙ্গী গাজীপুর থেকে শামীম, এবং তিনি বলছেন আজকে ঘটনাগুলো দারুণ লাগছে। এবং ইথিকা আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে নিপা এয়ারপোর্ট থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি কেয়া রাজশাহী থেকে এসএমএস করছেন, এবং তিনি বলছেন যে রাজবাড়ির ঘটনাটা আমার খুবই ভালো লেগেছে, থ্যাঙ্কস। হ্যাঁ, আমি জানতাম, এবং আজকে আমি বলছিলাম যে শেষ এপিসোডটা এই বছরের আমরা একটু ভালো করতে চাই, সো আমরা আরিফিন ভাইকে আবারও ডেকে নিয়ে এসেছিলাম। তুতুল আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে কাহিনীটা অসাধারণ। লিটন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে লিম্পা তুলি, এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো অসম লাগছে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএমের স্টোরি শুনতে অসম লাগছে। এইচ এম হৃদয় আমাদের এসএমএস করেছেন, নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি সবাইকে। এসএমএস করেছেন আমাদেরকে বাবু, এবং তিনি বলছেন কাহিনীটা অসম। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সাকিব পল্টন থেকে, এবং তিনি বলছেন ভূত এফএম রক্স। আমাদেরকে সাইম এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এসএমএস করেছেন আমাদের তাইফ খিলগাঁও থেকে, এসএমএস করেছেন রয়, এসএমএস করেছেন আব্দুর, এসএমএস করেছেন আমাদেরকে উৎস সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আরিফিন ভাইয়ের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে, এবং বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ বিশেষ সময় আমরা তাকে ইনভাইট করব যদি ওনার আপত্তি কোনো না থাকে।
থ্যাংক ইউ,
ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘরে, তো তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে আমাদের, আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর রাসেল ভাই, আপনি সবসময় ভালোর দলে থাকেন, আজও নিশ্চয় ভালো আছেন। আমি মোহাম্মদ ইব্রাহিম করেল বলছি, নোয়াখালী সোনাইমণি থেকে। যদি আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি, এবং আমি গত বছর থেকে 2012 সাল থেকে ঢাকায় কন্টিনিউ বসবাস করে আসছি, এবং আমি 2012 সালের দিকে আমি যে বাসায় উঠেছি, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটারই বাসায়। আশা করি আপনাদের সবাই ভালো লাগতে পারে। এটা ছিল 2012 সালের মে জুন মাসের দিকে। আমি ওই সময়টা নিয়মিত নামাজ পড়তাম, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতাম। ঠিক এইভাবে আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম, তখন আমাদের বাসার গেটে একটা তালা দেওয়া থাকতাম, কারণ আমি বাড়িওয়ালা আঙ্কেলকে জাগিয়ে তারপর ওনার কাছে চাবি নিয়ে ফজর নামাজ পড়তে যেতাম। তো আমার রাতে কিন্তু খুব ভালো যে ঘুম হতো তা কিন্তু না, সেজন্য আমি কি করতাম, সময়টা যে খুব গভীর রাত হয়ে গেল বা যদি ফজরের নামাজের একটু আগে আমি ঘুম থেকে জেগে উঠতাম, তখন আমি তাজ্জুদের নামাজটা পড়ে নিতাম। তো এভাবে তাজ্জুদিন ভালোই আমি আল্লাহর ইবাদত করতাম। তো একদিন ফজরের সময় আসলে ঘটনা হচ্ছে খুব ভয়ের তাও না, বাট আমার কাছে খুব অদ্ভুত লেগেছে জিনিসটা। আমি একদিন ফজর নামাজ পড়তে উঠেছি, আমি সবাই উজু করলাম, তারপর সুন্নত পড়লাম ঘরে, এবং নিচে গিয়ে বাড়িওয়ালা অঙ্কেলের কাছ থেকে চাবি নিলাম এবং ফজর নামাজ পড়তে গেলাম। ফজর নামাজ পড়ে আমি খুব স্বাভাবিকভাবে এসে ঘরে ঢুকলাম, এবং যখন মানে হালকা আলো চারদিকে ছড়াচ্ছে, এবং আমার আপা অন্য রুমে এবং ভাগ্নি অন্য রুমে নামাজ পড়তেছে, তা আমি রুমে আমার রুমে ঢুকে আমি আবার দরজা লাগিয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়লাম। যেহেতু সকালটা এখন বাকি আছে, আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। তো আমি যখন শুলাম, তখন আমার ঠিক যে ঘুম আসছে তা কিন্তু না, আমি দেখতে পেলাম বাইরে সূর্যের আলোটা আস্তে আস্তে ঝলমলে হচ্ছে। ঠিক এই সময় আমার চোখ লেগে আসতে ছিলাম, ঠিক এই সময় আমি অনুভব করলাম কি যেন আমার একদম মশারিটা নাড়াচ্ছে, মানে মশারিটা মানে নাড়াচ্ছে একটু একটু। তো আমি শুয়ে থাকলাম কিন্তু চোখ খুললাম না, আমি বুঝতে পারলাম কি মশারিটা নাড়াচ্ছে, এটা আমি শুয়ে থাকলাম। এবং একসময় দেখলাম যে আমার একটা পা কেউ ট্রেনে জানলার দিকে উঠে নিতেছে, আমি জানলার দিকে নিয়ে যাচ্ছে। তা আমি জোর করে পাটা ছাড়ানোর পর যখন আমার পাটা বিছতে পড়লাম, জেগে উঠে বসলাম, দেখলাম ভোরের আলো ফুটে উঠেছে চারদিকে, মানে সূর্যেও হালকা হালকা আলো ছড়াচ্ছে ওই সময়। ঠিক এই সময় জানি না আপনাদের কতটুকু বিশ্বাস হবে, তো আমি ঘটনাটাকে একদম স্বাভাবিক নিলাম এবং আমি আবার শুয়ে পড়লাম। ঠিক আমি চোখ বদ্ধ করার সাথে সাথে একদম প্রায় সাথে সাথেই আবার আমার পা আস্তে ট্রেনে জানালা দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি অদ্ভুত তখন ওই পাটা ছাড়াতে চেষ্টা, আমি এবার কিন্তু পা ছাড়াতে প্রথম চেষ্টা করিনি, দেখি কি হয়। সত্যি আমার পা একদম ট্রেনের জানালার যখন প্রায় কাছে নিয়ে গেছে তখন আমি টান দিয়ে পাটা ছাড়িয়ে উঠে বসলাম এবং আমি দেখলাম যে আমার মশারিটা হালকা ঝুলছে। তা আমি উঠে কিছুক্ষণ বসে রইলাম হতভম্ব হয়ে, আর ভয় পেলাম না কারণ দিনের আলো যেখানে চারদিকে, আমি ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাট একটু অবাকই লাগলাম। তো আমি কাউকে ডাকলাম না, আমি আবার আবার শুয়ে পড়লাম এবং তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার একদম পাশে কেউ একজন বসলে যেমন অনুভূতি, একদম আমি স্পষ্ট অনুভূতিটা পেয়েছি যে আমার পাশে যে বিছানাটা নেমে গেছে, কারো বসার পর জানলে বিছানাটা নেমে যায় ঠিক ওইভাবে বিছানাটা একটু নেমে গেছে। তো আমি ভাবলাম যে আমি হয়তো দরজা লাগাই ঘুমাই নেই, বা আমার আপু বা আমার ভাগ্নি টাইপের কেউ এসে বসেছে। ঠিক তখন দেখলাম একদম হালকা রোগা, মানে কেমন যে কিছু আমাদের একটা অপুষ্টি জনিত যেরকম একটা রোগা হাত, ঠিক এইরকম একটা হাত আমার বুকের উপর পড়লো। তা আমি চোখ না খুলে আমি হাত দিয়ে স্পর্শ করলাম এবং দেখলাম ওই হাতে একটা চুড়ি, চুড়ির মতো কিছু একটা আছে, করলাম আমি হাত দিয়ে ধরলাম ওইটা, আরেকটা হাত আমার গলার উপরে, কিন্তু আমার খুব যে গলা চেপে ধরছে তা কিন্তু না, আরেকটা হাত আমার গলার উপরে, আমি ওই হাতটাও আমি স্পর্শ করলাম কিন্তু ওই হাতে কোনো চুড়ি নেই বা চুড়ির মতো যে বস্তুটা থাকার কথা ওটা নেই, একটা হাতে আছে এবং একটা হাতে নেই। তারপর আমি মানে যখন আমি চোখ খুলবো বা খুলবো না এইরকম একটা অবস্থা, ঠিক তখনই আমার ভাগ্নি বাইরে বলতেছে যে মামা দরজা আটকে ঘুমেছে, কেন আমি ব্যাগ নিতে পারছি না, আমি স্কুলে যাওয়া লাগবে না, এই বলে সে যখন আমার দরজা ধাক্কা দিল সাথে সাথে আমি সম্মিত দিয়ে পাই এবং আমি উঠে পড়ছি, দেখে কেউ নেই এবং আমি উঠে বসে আছি। তো আমার ভাগ্নি বলতেছে মামা তুমি এরকম দরজা খোলো নাই কেন, আমি কিছু বললাম না, শুধু অনেকক্ষণ তার দিকে মুখের দিয়ে তাকাচ্ছিলাম। তারপর আমি ওটা আপার সাথে ঘটনাটা শেয়ার করলাম, তখন আমার আপা জানালো যে উনিও নাকি একদিন এভাবে শুয়েছিলেন, তো হঠাৎ মানে চোখ খুলে দেখেন, আমরা কিন্তু আমরা ওই বাসার চারতলা থাকি, চোখ খুলে দেখেন জানলার উপর বাইরের দিক থেকে একটা মানে গায়ে জামা নেই বাট 7-8 বছর এরকম একটা ছেলে জানলা ধরে ঝুলে আছে, ঝুলে আছে বলতে মানে পা জানলার মধ্যে বা হাত ধরে ঝুলাই দিয়ে আমরা আগে ঝুলে বসি না এবার বসে আছে। তো পরে আপার কাছ থেকে এটা জেনে আমার অনেক কিছুটা মনে হচ্ছিল যেখানে কিনু, তারপর বাড়িওয়ালা আঙ্কেল বললো আর কি যে আমাদের পাঁচতলা যে ভাড়াটি এটা থাকে, মানে ওখানে যে উপরে এই যে ছাদে গোসল করা বা ইয়ে করা এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার, তো এটা কোনো সমস্যা হয় না। বাট তিনি তাদেরকে এইভাবে বললেন যে পাঁচতলা ভাড়াটি এদেরকে রাতে যদি কেউ আপনার দরজা নক করে, হ্যাঁ হ্যাঁ গলার আওয়াজ মানে ইয়ে করা ছাড়া, গলার আওয়াজটা আপনার কনফার্ম করা ছাড়া আপনার দরজা খুলবেন। পরে জানতে পারলাম যে আমাদের যে প্লেটটা ওটা আসলে মানে যেখানে তৈরি হয়েছিল সেখানে অনেক ময়লা আবর্জনা ছিল বা পরিষ্কার জায়গা ছিল না, এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে। এটা ছিল আমার ঘটনা রাসেল ভাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, ঘড়িতে সময় রাত 12:59, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা বলেছিলাম যে আমাদের আরও নতুন 5 জন অতিথি এখানে আছেন, আমরা একে একে তাদের কাছেও যাব এবং আশা করছি আপনারা অনেক এনজয় করছেন, আপনারা SMS এর মাধ্যমে জানাচ্ছেন সেটা, এবং অনেক থ্যাঙ্কস আপনাদেরকে, বছরের এই শেষ ভূত এফএমটা আমরা অনেক সুন্দরভাবে করে ফেলতে চাই এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা সাথেই থাকুন সেটাই আশা করব। এবং আমাদের SMS দিন, SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নম্বরে। যারা কমেন্ট করতে চান ফেসবুকে তারা চলে যান www.facebook.com/radiofurti, আর যারা আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাদেরকে আমি ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আর সেই সাথে আমরা বলতে চাই যে আমাদের কাছে বেশ অলরেডি অনেক 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 আমাদের এখানে কমেন্ট আসছে এবং অনেকেই বলছেন, ঘটনার প্রশংসা করছেন অনেকে, অনেকে আমাদের আমি দেখতে পাচ্ছি যে SMS করেছেন, আমরা কয়েকটা নাম বলতেই চাই এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, ইমি ফেসবুকে কথা বলছি আর কি,
ইমিনিতা আমাদের এস এম এস করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি সাদমান আহমেদ এবং তার ভয় লাগছে সেটা তিনি উল্লেখ করেছেন এখানে। আনাম সুমন আমাদের এস এম এস করছেন এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেটা ডেঞ্জারাস আমাদেরকে। এছাড়াও প্রণয় দাস পল এস এম এস করেছেন, লিখেছেন জাস্ট অসম। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এস এম এস যারা পাঠিয়েছেন, আমাদেরকে এস এম এস পাঠিয়েছেন দেখতে পাচ্ছি হাশেম সিলেট থেকে, তিনি লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরাও সেটাই বলি যে ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর আমাদেরকে বিলকিস এস এম এস করেছেন মুন্সিগঞ্জ থেকে এবং তিনি প্রথম এস এম এস করছেন আজকে, এস এম এস না পড়লে কষ্ট পাবেন লিখেছেন, আমি পড়ে ফেললাম আপনার এস এম এসটি। রাজু আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদের ফয়সাল ঘোড়াশাল থেকে, এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মগবাজার থেকে এস এম এস করছেন আমাদেরকে, নামটা লেখেননি। আমাদেরকে আনোয়ার উত্তরা থেকে এস এম এস করছেন আমাদেরকে। এছাড়াও দেখেছি রুবেল, এছাড়াও সানি এস এম এস করছেন চট্টগ্রাম থেকে, এস এম এস করছেন আমাদেরকে গুড্ডু গোপীবাগ থেকে, আমাদেরকে এস এম এস করছেন ইভা বনশ্রী থেকে, এস এম এস করছেন আমাদেরকে সুশান্ত, এছাড়াও এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে আমি নিয়ম বলে দিয়েছি, আরও একবার বলে দিতে চাই, আপনি চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশানে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বার। যদি আনফর্চুনেটলি আজকের এপিসোডটি, এই চমৎকার এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আরও একবার চাইলেই সেটা শুনতে পাবেন। সেই জন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন থেকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা চাইলে আপনি সেখান থেকে শুনতে পারবেন। নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন, মাই টিউন, যেটা মাসুম প্লে করছে, এই টিউনটাকে আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। এবং আপনাকে যেটা করতে হবে সেটা ভূত এফএম টিউন কোডটি মনে রাখতে হবে, দ্য কোড নাম্বার ইজ, কোড নাম্বারটি হচ্ছে 92125, এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটা, আপনি জাস্ট এই টিউনটি আপনার করে নিতে পারেন শুধুমাত্র একটা উপায়, সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে আপনি টাইপ করুন 92125 যেটা কোড নাম্বার, এবং এস এম এসটি সেন্ড করে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম মানে সেকেন্ড রাউন্ডের প্রথম অতিথির কাছে, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসছেন?
জি, আমার নাম হলো রাফি, আমি এসেছি বনানী থেকে।
ওকে ফাইন, তো রাফি আপনার প্রথম ঘটনাটি আমি যদি জানি যে দেশের বাইরে, তাই না?
জি, দেশের বাইরে, এটা হলো হাওয়াইতে হয়েছে, ইউএসএ তে।
ওকে, আমরা শুনি তাহলে ঘটনাটি।
ঘটনাটা হয়েছে 2008 এর দিকে, আমি তখন 17 বছর বয়স ছিল, আমি তখন হাওয়াইতে ছিলাম, তখন আমি এখানে পড়াশোনা করছিলাম। সো আমাদের ঘটনাটা হলো যে একদিন রাত্রেবেলা আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটা পার্কে রাত্র অ্যারাউন্ড 11টার দিকে আমরা বসে জাস্ট আড্ডা দিচ্ছি, তারা দেখছি ছেলেমেয়েরা মিলে। ওই জায়গাটা খুব অন্ধকার একটা জায়গা ছিল, কোনো লাইট ছিল না, সামনে একটা রোড, বাম পাশে ছিল আরেকটা রোড, পিছনে হলো একটা স্কুল ছিল, প্লেগ্রাউন্ড ছিল, আর ডান পাশে ছিল একটা ড্রেনের মতো, আর আপনার ড্রেনের উপরে হলো তার কাটা দিয়ে আটকানো। সো ড্রেনের মানে ওইখানে পুরা কেউ থাকে না, আটকানো জঙ্গলের মতো। সো আমরা হলো আস্তে আস্তে কথাবার্তা বলতেছি, তখন কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম যে ওই যে পানির যে ফাউন্টেনটা নিজে নিজে চলা শুরু করলো। সো একটু একটু স্কেরি জায়গা, সো সবাই ইমিডিয়েটলি একটু ভয় পাইছে, কিন্তু আমি তখন বললাম যে না, এটা পানির প্রেশার লো হতে পারে, হাই হতে পারে, সো ইট নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এরপরে অ্যারাউন্ড 1 o'clock আমরা কথা বলতে বলতে আমরা দেখলাম যে ওই ড্রেন থেকে একজন মহিলা বের হয়ে আসছে, সে হলো ভিক্টোরিয়ান স্টাইল যে জামা কাপড় থাকে ওরকম পরা, সাদা কাপড় ছিল, অ্যান্ড সে ড্রেন থেকে বের হয়ে সে হাঁটা শুরু করেছে। সে এত তাড়াতাড়ি হাঁটছিল যে অনেকটা দেখে মনে হয়েছে যে সে ভাসতেছে আকাশে, এত তাড়াতাড়ি যাচ্ছে। এবং আমার ওটা দেখে তখন আমরা তার দিকে চিল্লাছিলাম যে আপনি কে, আমাদের সাথে কথা বলেন, আমাদের দিকে তাকান, কারণ রাত্র 1-1:30 সময় ওখান থেকে কোনো কেউ আসবে না। সে দেখলাম যে আমাদের দিকে তাকালো না, সে জাস্ট তার নিজের মতো গেল। সে পিছন থেকে ঘুরিয়ে যেতে যেতে সে পিছন থেকে ঘুরিয়ে যেতে যেতে সে প্লেগ্রাউন্ডের পিছনে যেয়ে আমাদের চোখের সামনে থেকে সে ভ্যানিশ হয়ে গেল, আমরা তাকে দেখলাম না। আমরা 6 জন ছিলাম রাত্রেবেলা, আমরা সবাই তাকে দেখেছি, আমার চোখের সামনে থেকে সে গায়েব। সো তখন আমি একটু ভয় পেয়েছি, আমি তখন রিলিজিয়াস ছিলাম, সো তখন আমি ভাবলাম যে মেবি আল্লাহ কোন আমাকে সাইন দিল যে এখানে এত রাত্রেবেলা থাকা দরকার মানে উচিত না। সো আমরা বাসায় চলে গেছি। আমি এরপর 2 years later আমি জায়গাটা আবার ফেরত যাই, তখন আমরা কয়েকজন হাওয়াইতে কয়েকজন ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে রাত্রে অনেক রাত্র হলো, যাই ওইখানে একটু ঘুরে আসি, একটু কথা দেখি কোনো ভূত টুত অথবা সামথিং কিছু ফিল করতে পারি কিনা আমরা। সো আমরা গেলাম, আমরা যাওয়ার পরে আমরা ওই ড্রেনে নামলাম। ড্রেনে নামার পরে আমরা কমিউনিকেট করতে চেষ্টা করলাম, যারা মানে যেটা মানুষ ইজিলি করতে চায়। সো কমিউনিকেট করার মাঝখানে আমরা দেখলাম যে কয়েকটা টর্চ লাইট আমাদের দিকে আসলো। উপরে তাকায় দেখলাম যে পুলিশ চলে আসছে। পুলিশ আমাদের বলল যে এটা তো প্রাইভেট প্রপার্টি, আপনারা ট্রেস পাসিং, এখানে হাঁটা অ্যালাউড না। সো তখন আমাকে জিজ্ঞেস করা, এখানে কি করছেন আপনাদের? আমাদের বয়স কম, সো অবভিয়াসলি তারা চিন্তা করছে সামথিং ইজ রং। সো আমি আমরা বললাম যে না না না, আমরা এরকম দুই বছর আগে এরকম কাণ্ড হয়েছে, সো আমরা জাস্ট দেখতে আসছি যে কিছু আমরা ফিল করি নাকি। তখন পুলিশ উনি আমাদের বলল যে আপনারা একটা কাজ করেন, আমাদের সাথে পুলিশ স্টেশনে চলেন। সো আমরা পুলিশ স্টেশনে গেলাম। পুলিশ স্টেশনে যাওয়ার পরে আমরা দুই ঘন্টা বসে ওয়েট করলাম। ওয়েট করার পরে একজন বয়স্ক একজন পুলিশ অফিসার এসে আমাদের সামনে একটা ফাইল দিল। ফাইলটা দিল, ফাইলটা দেওয়ার পরে ফাইলটা খুলে আমাদের বলল যে আমি তো স্টোরি শুনলাম, আপনার যে স্টোরিটা আমরা বললেন, আপনারা কি মানে এই মহিলাকে দেখছেন কিনা? ফাইলটা অনেক আগের 1970s এর দিকে। সে ফাইলটা আমরা খুলে পড়ে দেখলাম যে 1970s ওই ড্রেনের ভিতর দুইটা ডেড বডি পাওয়া গেছে। ওইখানে একটা কাহিনীটা ছিল যে আপনার একটা লাভ ট্রায়াঙ্গেল ছিল, দুইজন লয়ার এবং একজন পারফর্মারের সাথে, স্টেজ পারফর্মারের সাথে। সো লাভ ট্রায়াঙ্গেলে একজন লয়ার, সে এই আরেকজন লয়ার এবং স্টেজ পারফর্মার যে মহিলা, তাকে মেরে তাদের বডি ড্রেনে রেখে দিয়ে চলে গেছে। সো আমি দেখে খুব অবাক এট দ্যাট টাইম, কারণ যে মহিলাকে আমরা দেখলাম সে মারা গেছে ফার্স্ট অফ অল, এবং তাকে আমরা এই ফোল্ডারের ভিতর তার ছবি দেখছি। আমি তখন এর আগে আমি বিলিভার ছিলাম না, আমি আই ডিড বিলিভ যে একটা ভালো থাকলে খারাপও থাকে, কিন্তু এরকম যে আমি এক্সপিরিয়েন্স করবো, দেখতে পারবো, এটা আমি এক্সপেক্ট করি নাই। এরপর থেকে আই হ্যাভ বিন আ সলিড বিলিভার। এরপরে কি হলো, আমি বাসায় গেলাম, আমি আমার ডর্ম রুমে ছিলাম। তখন ডর্ম রুমে যাওয়ার পরে আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম না, হঠাৎ করে দেখি যে আমার ওয়ালের উপরে যে আমার হোয়াইট বোর্ড পড়ে যায়। আমি যাই হোয়াইট বোর্ডটা আবার দেখি যে না, লোহা ঠিক আছে, গ্লু ঠিক আছে, হোয়াইট বোর্ড তো পড়ার কথা না, লাগায় রাখি। এরপর আবার পড়ে, এরপর সারা রাত দেখি যে আমার রুমে একটা কার্পেট ছিল, আমার কার্পেটের উপরে মানে আমি ফিল করতেছি কেউ হাঁটতেছে মানে আমার রুমের ভিতর, কিন্তু রুমে কেউ নাই আমি ছাড়া। সো আমি শব্দ পাচ্ছি, হাঁটার শব্দ পাচ্ছি, মুভমেন্টের শব্দ পাচ্ছি যে কেউ রুমে আমার সাথে রুমের ভিতরে কেউ আছে। সো আমি পরের দিন রাত্রেবেলা খুব ভয় পেয়েছি, আমি রাত্রেবেলা ঘুমাতে পারিনি, লাইট অন ছিল সারা রাত, আমার রুমমেটও ছিল না তখন। সো আমি পরের দিন চিন্তা করলাম যে আমার একজন রিলেটিভের বাসায় যেয়ে থাকবো রাত্রেবেলা, কাজে আমার ভয় লাগছে দেখে। সো আমি বাট আমি রাত্রেবেলা যাওয়ার আগে আমি যেটা কাজটা করে গেছি, আমি যে লন্ড্রি ডিটারজেন্ট আমি কার্পেটের উপর রেখে দিয়ে চলে গেছি, যে যদি কেউ যদি হাঁটে, যদি কোনো প্রিন্ট থাকে, তাহলে পরের দিন যখন আসবো প্রিন্টটা আমি পাবো। সো পরের দিন আমি যখন ফেরত এসেছি, আমি নিচ থেকে একজন রেসিডেন্ট অ্যাডভাইজারকে নিয়ে গেছি। উপরে যাওয়ার পরে ঠিকই কার্পেটের উপর ফুটপ্রিন্ট পেয়েছি, এটা আপনার সাইজ হবে সাইজ 6 সাইজ 7 মহিলাদের। এবং ইমিডিয়েটলি আমি খুব ভয়ে ছিলাম যে আমার মনে হয়েছে যে আমার সাথে মনে হয় কেউ চলে আসছে ওইখান থেকে, যে কেউ আমাকে ফলো করে চলে আসছে আমার আমার রুম পর্যন্ত। সো সেদিন রাত্রেবেলা আমার রুমমেট ফেরত আসছে, আমার রুমমেট হলো ইন্দোনেশিয়া ছিল। আমার রুমমেটকে আমি বললাম যে আমি আমার রুমে এরকম হয়েছে, কাণ্ড হয়েছে। তখন আমার রুমমেটটা আমাকে বললো যে রাফি, মাইন্ড করো না, একটা কথা বলি, আমি জানি না তুমি আমাকে সিরিয়াসলি নিবা কিনা, বাট আমার মা হলো এগুলা মানে সে এগুলো বিশ্বাস করে এবং সে অনেক রিচুয়াল করে যে এগুলা সো দ্যাট খারাপ এনার্জি যেন চলে যায় রুম থেকে। আর আমি যখন রুমে যখন এন্টার করেছি, এই রুমে একটা খারাপ এনার্জি এন্টার ফিল করেছি, এই ফিলিংটা আমার আগে ছিল না। সো ও এরপর ওর মা যে রিচুয়াল শিখিয়ে দিয়েছে, ওই রিচুয়ালটা করলো, করার পর থেকে দ্য রুম হ্যাজ বিন, এরপর থেকে ফাইন ছিল। আমি আর কিছু এক্সপিরিয়েন্স করিনি রুমের ভিতর, বাট এই সব এক্সপিরিয়েন্সের পরে মানে আমি তুলা রাশি, মানুষ বলে যে আগের ভিউয়ারও বলেছে যে তুলা রাশি এরা অনেক ফিল করে, সো আমি তুলা রাশি, আমি এরকম জিনিসপত্র ফিল করি মোস্ট অফ দ্য টাইম। সো আমার স্টোরি
শেষ। থ্যাংক ইউ সো মাচ, আমরা আমাদের আরও একটা ঘটনা শুনলাম, এবং অলরেডি আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসেছে এবং সে সাথে ফেসবুক কমেন্টও দেখছি। আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন আব্দুল্লাহ আল মাসুম, তার কাছে অবশ্য ভূত FM ভয় লাগছে না। আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি হাসিন সাহাদাত, তিনি SMS করেছেন এবং তিনি বলছেন ভূত FM রক্স, চিয়ার্স ফ্রম ইটালি। আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সঞ্জয় কুমার আগারওয়ালা, তিনি লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে আবিদ আজাদ SMS করেছেন, রাজবাড়ির ঘটনাটা অসাধারণ লেগেছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি সামিরা রহমান শাম্মি, তিনি লিখেছেন ভূত FM রক্স। আচ্ছা ওকে, আমরা অনেকগুলো SMS পেয়েছি এর মধ্যে অলরেডি। জাভেদ আমাদেরকে রাঙ্গুনিয়া চিটাগং থেকে SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, আপনারা যারা ফেসবুকে কমেন্ট করছেন, অর্থাৎ যারা ফেসবুকে আমাদের যে ফ্যান পেজ রয়েছে www.facebook.com/radiofoodte এখানে গেলে আপনারা পাবেন, সেখানে যারা করছেন তারা জানতে পারেন যে আপনারা কোন জায়গা থেকে কমেন্ট করছেন, সেটা অনেক ভালো হবে আশা করছি। এইচ এম হৃদয় আমাদের SMS করেছেন, SMS নোয়াখালী থেকে তিনি SMS করেছেন। এছাড়াও কবির আমাদেরকে জিনজিরা থেকে SMS করেছেন, খুলনা থেকে আমাদের SMS করেছেন তাহিয়া। এছাড়া আমাদের SMS করেছেন সুপ্ত ময়মনসিং থেকে, এবং আমাদেরকে লাবিব SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আলামিন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও হৃদয় হাসান রাজশাহী থেকে, আমাদেরকে সাইফ SMS করেছেন শাহেদ সম্রাট চিটাগং থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোর্শেদা বনানী থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। আমাদেরকে SMS করেছেন শাফওয়ান এবং রিদুয়ান মগবাজার থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দিদারুল নারায়ণগঞ্জ থেকে, এবং তার কাছে আজকের ঘটনাগুলো ভালো লাগছে। সায়মা ঢাকা থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে ডিজে মঞ্জু পল্লবী থেকে SMS করেছেন, সাব্বির আমাদের SMS করেছেন, সাজ্জাদ SMS করেছেন। আপনিও যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সাথে আমাদের সেকেন্ড আরও একজন অতিথি, আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড অতিথি আমাদের সাথে অলরেডি জয়েন করছেন, এবং আমরা তার পরিচয়টা জানতে চাই এবং জেনে নিই যে তিনি কোথা থেকে এসেছেন।
জি, আমি রিফাত ধানমন্ডি থেকে।
ওকে, আমরা শুনি আপনার ঘটনা। আপনার ঘটনাটা সম্ভবত আপনি কি মেডিকেলের পড়াশোনা শেষ করেছেন না এখনো পড়ছেন?
আমি এখনো পড়ছি।
এখনো পড়ছেন, ওকে, শেষের দিকে?
শেষের দিকে।
ওকে, তো এটা তো মানে আপনার হসপিটাল রিলেটেড কোনো ঘটনা?
জি, হসপিটাল রিলেটেড।
ফাইন, আমরা শুনি।
সো এই ঘটনাটা অ্যারাউন্ড 2 বছর আগের, যখন আমরা সাইকিয়াট্রি প্লেসমেন্টে ছিলাম রোটেশনে। তো তখন আমরা প্লেসমেন্টে থাকার সময় একটা মহিলার সাথে আমাদের দেখা হয়। তো মহিলাটাকে আমরা সবসময় আমাদের সাথে যে অ্যাটেন্ডিং ডক্টর ছিল ওদেরকে জিজ্ঞেস করতাম যে মহিলাটার সমস্যা কি। তখন ডক্টররা আমাদেরকে বলতো যে না, ওর কোনো সমস্যা নেই, ও দুদিন পরপরই আসে, প্রায়ই আসে আমাদের কাছ থেকে, কিন্তু ওর কিছুই হয়নি। তো আমি নিজেই একদিন ইন্টারেস্ট নিয়ে মহিলাটার কাছে একদিন গেলাম। তো গিয়ে বললাম যে আপু বলেন, আপনি বলেন আমাকে আপনার সমস্যাটা কি। তো খুব ইন্টারেস্ট নিয়ে সে খুব ফ্রেন্ডলি ভাবে আমার সাথে সে ইন্টারেক্ট করলো, কারণ এখানে কেউ তার কথা শুনতে চায় না, কেউ ওর কথা বিশ্বাস করে না, বলে যে আপনার হাসপাতালে আসার দরকার নেই, আপনি চলে যান। তো তার আমি বসেই ফার্স্টে যেটা নোটিস করলাম যে একেবারেই সে শুকনা, খাওয়া দাওয়া করে না, চোখের একদম কোটরের ভিতর ঢুকে গেছে, এবং ওর হাতে গলায় অনেক মার্কস, অনেক মারধর করা হয়েছে তাকে, এরকম মার্কস কিছু থাকে, যেটা ওর সাথের অ্যাটেন্ডেন্টরা বলে যে ও নিজেই নিজেকে মারে, কিন্তু উনি এটা ডিনাই করছে, উনি বলে যে না এগুলো আমি করিনি। তো তাকে জিজ্ঞেস করার পরে সে বললো যে তার ছোটবেলা থেকেই সে অনেক কিছু দেখে, অনেক কিছু শুনে, এবং তার একটা কাজিনও আছে, সেও রাইট নাও থেরাপিতে আছে, তার মামারও নাকি এরকম হিস্ট্রি ছিল, এবং অনেক আগে থেকে অনেকে তাকে বলতো যে এই ফ্যামিলিটা অলক্ষী, ওদের আশেপাশে যাওয়াটা ঠিক না, ওদের ক্লোজ কেউ থাকতে চায় না কোনো সময়। তো ও গত 5-6 বছর ধরেই রেগুলারলি আসতেছে সে আমাদের মেডিকেলে, কিন্তু কখনোই মানে কোনো প্রপার ট্রিটমেন্ট ওকে ডায়াগনোসও করা হয় না ওভাবে, কারণ সে সবাই বলে যে পাগল, তো নিজে বলতে আসে না কখনো যে আমি পাগল। তো ওর যে কথাটা যেটা বললাম যে ও ওর ঘরের মধ্যে সবসময় খেয়াল করে যে একটা প্রেজেন্স আছে তার সাথে, কেউ না কেউ ওর সাথে সবসময় থাকে। ও যখন ঘুমাতে যায় লাইটটা অফ করে, 5 তলায় থাকে সে, তখন সে ওর জানালার বাইরে মানুষের নড়াচড়া দেখতে পারে, উইচ ইজ ইম্পসিবল, কারণ জানালাটা এত উপরে তখন বাইরে মানুষ থাকা পসিবল না। ও দরজা লাগালে বাইরে নক শুনতে পায়, বাইরে পায়ের আওয়াজ শুনতে পায়, এবং ওই বাসায় আর কেউ থাকে না। তো এবং ওর সবচেয়ে স্পেশাল যে স্টোরিটা, সেটা হচ্ছে আয়নার ভিতর দিয়ে সবসময় ওর একটা কম্পানিয়ন দেখতে পারে ওর রুমে, ওর সাথে সবসময় থাকে, ছোটবেলা থেকেই দেখতো, ছোটবেলায় সে অনেক ভয় পাইতো, তার বাবা মাকে বলতো। তো বাবা মা সবসময় জিনিসটাকে উড়াই দিয়েছে, হুজুর টুজুর দিয়ে ফু পড়াইছে, যা যা করে মানুষ আমাদের বাংলাদেশে তাই করাইছে। এখন সে যখন তার সাথে দেখা হয়, সে বলে তার সাথে কথা বলে, এবং সে বলে যে আমি তোকে মানে কাউকে তোর কাছে আসতে দিব না, সবসময় তাকে বলে যে তার কাছে সে কাউকে আসতে দিবে না, কাউকে ক্ষতি করতে দিবে না, এবং ওর স্পেসিফিক্যালি সে ওই যে প্রেজেন্সটা থাকে তার কাছ থেকে শুনছে যে আমাকে ছাড়া তোর আর কাউকে লাগবে না। তো ও এই জন্য সবসময় কারোর সাথে সে মিশেও না, সবসময় সবাইকে বলে যে আমার আশেপাশে থাকবি না তোরা, দরকার নেই। তো ও রিসেন্টলি লাস্ট যে ভিজিটটা দিয়েছে সে 2 বছর আগে, সেটা দিয়েছে বিকজ ওর ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে কারণ ওর হাজব্যান্ড ওকে ছেড়ে চলে গেছে, বলছে যে এই মেয়ের সাথে আমি থাকতে পারবো না, কোনো স্পেসিফিক এক্সপ্লানেশন দেয়নি, কিছুই দেয়নি।
বুঝে থাকতে পারবো না আমি। তো আমরা আলটিমেটলি যখন ফলো আপ করলাম, আমি এক বছর পরে যে ডক্টরের কেস ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপুটার কি হলো পরে শেষ পর্যন্ত, তো ডক্টর আলটিমেটলি বললো যে উনি মারা গেছে। মারা গেছে কিভাবে? তো উনার একদিন রাত্রেবেলা পরে সকালবেলা সে আর ঘুম থেকে উঠেনি, তারপরে দরজা ভিতর থেকে লক ছিল, ভিতরে নক করে কোনো আওয়াজ নাই, কিছু নাই, দরজা খুলে তারপরে ওকে ঘরের ভিতর পাওয়া গেছে এবং ওর ওয়ান্স অ্যাগেন ওর গায়ে অনেক মারধরের চিহ্ন, ফ্রেশ মারধরের চিহ্ন, এবং ওর ঘাড়টা মোটকালো। ওর মা যে ডিসক্রিপশনটা দেয় যে ওর কলার মাথাটা কমপ্লিটলি 180 ডিগ্রি পিছন দিকে ঘোরানো। তো অ্যান্ড যে এই পার্টিকুলার মিররটা দিয়ে সে দেখতো, একটা আয়না দিয়ে সে ওর আত্মাটা দেখতো এবং ওই আয়নাটা ভাঙা। তো এটাই আলটিমেটলি হয় এবং ওই ফ্যামিলিটা ওই বাসা থেকে চলে যায়। এখন এখনও ওই বাসায় এখন পর্যন্ত কেউ ভাড়াও নেয় না, কেউ যায়ও না ওই বাসার আশেপাশে, কেউ যায়ও না। আরেকটা যেটা আছে, সরি, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, উইচ ইজ একটা পুরান ঢাকায় একটা বাসায়, এটা আমাদের একটা ফ্রেন্ডের নানার বাসা। তো ওটা একসময় বাইজি ঘর ছিল, যেটা বলতে চাই আগে ওখানে নাচতো, ওখানে নাচ অনুষ্ঠান হতো ওখানে। তো ওটার একটা হিসি আছে যে একজন যে নাচে মেয়েরা, একবার তাকে সবাই রাত্রেবেলা তাকে হ্যারাস করে এবং বেসিক্যালি ওখানে খুন হয় জিনিসটা, তারপরে বাইজি ঘরটা শাট ডাউন হয়ে যায়। তো অনেকদিন পরে এখন রিনোভেট করে বাসা টাসা নিয়ে আসছে। তো আমার ফ্রেন্ডরা ওরা বলতো যে এখানে এখনো নূপুরের আওয়াজ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এখনো। তো আমরা যখন দুজন ফ্রেন্ড ওর বাসায় থাকতে গেলাম, আমরা গেলাম দেখতে ওখানে, তো ওর এক বাসার একটা যে কাজের মেয়ে, আমরা সবসময় দেখি যে আমরা ওখানে তিনজন আছি, সে সবসময় চারজনের খাবার সার্ভ করে, আমরা চা চাইলে সে চারজনের চা সার্ভ করে। তো ওকে জিজ্ঞেস করলে আমার ফ্রেন্ডরা সবসময় বলে যে না, ও সব এরকমই বেশি বেশি সার্ভ করে, অনেক খাবার নষ্ট করে। তা আমরা যেদিন গেলাম সেদিন আমরা বলে দিয়েছি যে থাকুক, দরকার নেই এত বেশি খাবার সার্ভ করার, দরকার নেই, খাবার নষ্ট করা তো ঠিক না। তো আমরা ওখানে ওর বাসায় থাকতে, তখন রাত তিনটার সময়, ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় তখন যখন তিনটা বাজে, তখন চিৎকার চিৎকার চেঁচামেচি হুড়াহুড়ি বাইরে। আমরা দৌড়ায় যখন যাই, তখন ঠিক যে ঘরটার আগে লোকেশনে বাইজি ঘরটা ছিল ওখানে যাই আমরা, এবং ওখানে যাওয়ার পরে আমরা ওই কাজের মেয়েটাকে আনকনশিয়াস দেখতে পাই। আনকনশিয়াস দেখে তারপরে রাত্রেবেলা তাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা হয় এবং সকালবেলা সে অনেক সরি বলতে থাকে, সে সবসময় বলে যে আমি খাবার দিইনি তাই আমার সাথে এরকম হয়েছে। সো বেসিক্যালি এখনো পর্যন্ত আমরা জানি না ওটা কি হয়েছে আলটিমেটলি, ওখানে কি হলো, তার খাবারটা কি সে তার জন্যই ছিল বা সেই আসলে সেন্স করতে পারতো কিনা, এখন পর্যন্ত আমরাও জানি না।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুটো ঘটনা পেলাম আমরা এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের বেশ কিছু SMS আসছে, সেই SMS গুলো নিয়ে ফিরে আসছি, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে আমাদের এবং তারপরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
What FM? Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:23। আমরা আবারও ফিরে এসেছি আমাদের প্রথম রাউন্ডের, ফার্স্ট রাউন্ডের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা আরেকবার একটু বলবেন।
থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া, আমি শাফত কবির, ব্র্যাক ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্ট।
সো আমরা তার পরবর্তী ঘটনাটা যাবো, উনি একটু কনফিউজ, ওনার দুটো ঘটনা আছে, কোনটা বলবেন আসলে? তো যেটা আপনার মনে হয় আপনি সেটাই বলেন, অসুবিধা নেই।
আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে, ইটস মোর অফ আ লাইক, আমি আজকে সকালবেলায় আফটার রাসেল ভাইয়ের সাথে কথা বলার পরে আই ট্রাই টু গো টু মাই মামা, আমার মামা হিজ এ লয়ার, তো ওনার সাথে সকালে কনভারসেশন হচ্ছিল, তো হি হ্যাড সাম এক্সপিরিয়েন্সেস। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে মামা, ডু ইউ হ্যাভ এনি স্টোরি উইচ ইজ ভেরি অথেন্টিক? তো বললে হ্যাঁ আছে, বাট ইউ ক্যান টেল এনি ওয়ান। আমি বললাম আই এম গোনা টেল টু এভরি ওয়ান। তো দেন হি টোল্ড মি আর কি ঘটনাটা কি হয়। তো এটা ইটস ব্যাক ইন 1992 বা 91 এরকম সময়ের ঘটনা। আই ওয়াজ ইয়াং দেন, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। তো এই সময়টা মামা গট ম্যারিড, তখন মাত্র বিয়ে করেছে, অ্যান্ড মামা মামি দুজনই লয়ার। তো এইটা হচ্ছে তেজকুনি পাড়ার একটা ঘটনা। তেজকুনি পাড়াতে ওয়াজ মামার শ্বশুরবাড়ি। তো ওখানে সবাই একটা জিনিস এক্সপিরিয়েন্স করতো যে ওরা সবাই উঠানে সামনে যে জায়গাটা থাকে ওখানে দাঁড়িয়ে আছে সবাই, কোথা থেকে ইট পাথর ছুঁড়ে মারছে কে জানে। তো ছুঁড়ে ছুঁড়ে বারবার পড়ছে কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। তো এটাতে মানে এত বেশি ডিস্টার্বিং ছিল যে দে হ্যাড টু ডু আ পুলিশ, মানে দে হ্যাড টু কল দ্য পুলিশ আর কি, ওখানে থানা থেকে পুলিশকে আনা হবে। পুলিশ আসে এসে বলে কোথায়, তখন ঘটনাটা শুরু হয়নি ওই সময়টার জন্য, যখন পুলিশ এসেছে তো বলে যে হ্যাঁ এখানে তো এরকম হচ্ছে, আমরা তো রেগুলার পাচ্ছি, আপনি থাকেন দেখেন আসবে। হঠাৎ করে ইট স্টার্টেড, ইট ওয়াজ এ রেইনি ডে, তখন অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু পাথর যেগুলো পড়ছে এগুলো শুকনা, সো ইটস সামথিং ডিফারেন্ট। তো পুলিশ অনেকক্ষণ ধরে দে ট্রাই দেয়ার বেস্ট, বাট ওরা তারপর বললো যে ভাইয়া এটা তো অন্যরকম কোনো কিছু, মানে এটা আই ডোন্ট থিঙ্ক সো কোনো মানুষ এখানে আশেপাশে করতেছে, বিকজ এগুলো পুরো এলাকাটা খালি তখন, আর ওই এরিয়াটা তখন একদম খালি ছিল। উনি ওয়্যারলেসে বললো যে স্যার এটা অন্য কাহিনী, এখানে এটা অন্য কোনো ঘটনা ঘটতেছে, এখানে কোনো মানুষ তো নাই। তো উনি চলে যায় আর কি পুলিশ ওখান থেকে। তো এই ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য আমাদের, আমার বড় আব্বা, মানে অ্যাকচুয়ালি আপন না বাট উই আর ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড, বড় আব্বা অ্যান্ড মামারা ওনাকে নানা ডাকতেন। হি ওয়াজ এ ভেরি পায়াস ম্যান, মানে উনি অনেক বেশি মানে স্পিরিচুয়ালি অনেক স্ট্রং ছিল। তো উনি উনি থাকতেন রংপুরে। তো হার ডটার ওয়াজ দি মেম্বার অফ দি পার্লামেন্ট ওই সময়। তো তখন পার্লামেন্টে উনি বেড়াতে এসেছেন, তখন নানাকে বলে মামা যে নানা এরকম একটা ঘটনা, ওখানে বাসায় কেউ থাকতে পারতেছে না। নানা বলে আমি আসবো, আমি কালকে আসবো। তো ওদিন রাতেই যেদিন নানার সাথে কথা হয়, তো ওখানে বসে আছে, তখন ঘরের ভিতরে দেয়ার ওয়াজ এ ডক্টর, দিদার মামা উনি, উনি বসা ছিলেন, আমার মামা হিজ এ লয়ার, সবাই বসে আছে ঘরে। তো এমন সময় বাসার ভিতরে, এবার রুমের ভিতরে পাথর পড়া শুরু হয়েছে। তো পাথর পড়া শুরু হওয়াতে তো ওনাদের একটু ইয়ে লাগলো, সন্দেহ হলো যে কাজের বউয়ের দিকে একটু তাকাই দেখি, অ্যাকচুয়ালি শি ডুইং দিস নোটোরিয়াস থিংস অর নট। হ্যাঁ, তো তাকিয়ে আছে কাজের বউয়ের দিকে, দেখা যায় না ও তো কিছু করে না। এমন সময় হঠাৎ করে একটা বিশাল পাথর পড়লো, পড়ে চারিদিকে একদম ছড়িয়ে একজনের আঙুলে লেগে প্রায় আঙুল ফেটে রক্ত বের হওয়া শুরু করলো। তো ঠিক এই মোমেন্টে তখন ওনারা কি করবে জানে না, ওনারা সবাই যার যার বাড়িতে ফিরে গেল, ওই বাসায় যারা যারা ছিল দেবের মানে ঘুমাতে গেল আর কি, সামহাউ ওই অবস্থায় কি করবে কিছু করার নেই। তো পরদিন নানা ওনাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে তুমি কিছু কিছু জিনিস অ্যারেঞ্জ করো, আমি আসতেছি, আমি আর বলবো না কি কি রিচুয়ালসগুলো, ওগুলো অ্যারেঞ্জ করো আমি আসতেছি, অ্যান্ড কল আরেকজন হাফেজ যে কিনা একটা একটা সুরা পড়বে আর কি, আর ওয়েল আইল বি ডুইং দ্য থিংস, আমি যখন এই কাজগুলো করবো সে একটা সুরা পড়বে, আর চারদিকে চারজন দাঁড়ায় থাকতে হবে যারা কিনা একটা জিনিস কি একটা বন্দুক দিতে হয়, আই এম নট শেয়ারিং ইট বাট বন্দুক দিতে হয় আর কি। ঠিক পরের দিন এভাবে আসলো, এসে উনি ঘরে বসেছেন, বসে উনি একটা ধ্যান করেন, ধ্যান করার মধ্য দিয়ে উনি হঠাৎ করে উঠে গেলেন, উঠে বাড়ির বাইরে এসে বলে না আমি আরেকদিন আসবো। তো সবাই কনফিউজ, ওনার জন্য সবাই বসেছিলেন, উনি হঠাৎ করে উঠে চলে যাচ্ছেন, তো হি ওয়াজ দি ওনলি এক্সপেকটেশন, তো বলছেন আমি আরেকদিন আসবো। তো উনি না বলেই বের হয়ে গেছে যে কবে আসবেন। তো না বড় আব্বা, আমার বড় আব্বা মানে ওনার নানা, বের হয়ে গাড়িতে উঠে তখন বলছে আমার মামাকে যে সেলিম বাসার ভিতরে বলা যাবে না, তাহলে দেবন বি দেয়ার, তো আমি কালকেই আসবো, কালকে রাতেই আসবো, সো তুমি আমাকে কালকে রাতে পার্লামেন্ট ইয়ে থেকে উঠে নিয়ে এসো বাসা থেকে। তো তেমনই হলো, সবভাবে অ্যারেঞ্জ করা হলো। তো আসছে উনি, আসার পরে উনি বাসায় ঢুকে সবার গা বন্ধ করে দিয়েছে, মানে সবাইকে একদম সুরাটুরে পরে, কারণ এরকম টাইমে নাকি এরা সব দৌড়াদৌড়ি করে, অ্যান্ড অনেকে দে গেট এ স্ল্যাপ, জোরে জোরে থাপ্পড়, অসুস্থ হয়ে যায়। এরকম সময় উনি যখন দোয়াটা মানে শুরু করেছে ওনার দোয়া সব কিছু, ওখান থেকে ওই যে হাফেজ এসেছেন উনি সুরা পড়ছেন। তো উনি বাইরে, এবার বাইরে যেখানে পাথরগুলো পড়ে উঠানের ওখানে এসে বসেছে, ওখানে এটা হচ্ছে বাংলো টাইপের তখনকার বাসা, মানে হাফ ব্রিক হাফ মানে ইয়ে করে আর কি, ছন দিয়ে করে। তো বাইরে বসেছে, বসার পর ওখানে অনেক কাঁঠাল গাছ, আম গাছ এবং নানান রকমের গাছ ছিল আর কি। তো যখন পড়া শুরু করেছে তখন এই গাছগুলা বাড়ি দেওয়া শুরু করছে, মানে একটার সাথে মনে হচ্ছে একটা বাড়ি খাচ্ছে, সব কাঁপছে, বাসার ভিতরে কি জানি চিকা থাকে না, চিকার মতো এরকম অনেক কিছু দৌড়াদৌড়ি করতেছে, মানে একটা মানে ইট ওয়াজ এ ভেরি ব্যাড ফিলিং আর কি। তো মামা ইজ মানে আমি জানি হিজ একটু ভীতু টাইপের আর কি, তো হি ট্রাই টু রান, ওনার ভয় পেয়ে গেছে একটা সময়, বলছে আমি দৌড় দেবো, তখন ওনার হাত ধরে ফেলছেন আমার, বলছে ভুলো এই কাজ করো না, দৌড় দেওয়ার আগেই, তাহলে কিন্তু থাপ্পড় খাবা, আর তখন ওটা খেয়ে গেলে তখন খুব বাজে অবস্থা হয়ে যাবে, এগুলো করো না, তুমি থামো বসো। তো বলেছিল যখনই ওই হাফিজের দোয়া পড়াটা শেষ হবে ওই মুহূর্তে ওই হাফিজ আজান দিবে, এবং আজান দেওয়ার সাথে সাথে ওই জিনিসগুলো পুঁতে ফেলতে হবে। ঠিক এমন সময় শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে হাফিজ ওরা সবাই পুঁতে ফেললো, এবং পুরা বাসাটা মানে যে একদম তোলপাল মানে চারিদিকে বাড়ি বাড়ি খাচ্ছে সব কিছু হচ্ছে, এগুলো সব থেমে গেল একদম স্টপ। তো তখন সবাই বললো হ্যাঁ আপনাদের বাসায় এখন আর কোনো ঝামেলা হবে না, নানা বললেন তো ঠিক আছে তাহলে আপনারা থাকেন, এভাবেই থাকুক, দ্য হাউস ইজ নাও ভেরি ফ্রি ফ্রম অল দিস থিংস, আপনারা সমস্যা নেই। তো বলে যখন গাড়িতে করে মামা ওনাকে বাসায় নামায়, মামা বাসায় যাবে, তো মামা বাসায় যাওয়ার আগে ওনাকে যখন নামিয়েছে উনি বলছে তুমি একটু সাবধানে যাও, সেলিম তুমি একটু সাবধানে যাও, বিকজ পরে বলবো আমি তোমাকে, তুমি সাবধানে গাড়ি আস্তে আস্তে চালাও, কেন বলতেছি আমি তোমাকে পরে বলবো। তো মামা আস্তে 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 গাড়ি চালা যাচ্ছে, প্রায় 7-8 মিনিট 10 মিনিট পরে পুরো বাসার কাছাকাছি, প্রায় খুব একটা দূরে না, হয়তো 3 কিলোমিটার দূরে বাসা, তাপ করে গাড়ির উপরে, ইট ওয়াজ এ ডাটসন, তখনকার সময় গাড়িটা লোহার ওই যে ডাটসনগুলো ছিল, তাস করে একটা বাড়ি হলো উপরে, মানে বাড়ি খেয়ে মনে হলো গাড়িটাকে যিনি উল্টাই ফেলে দিচ্ছে। মামা ওয়াজ ভেরি স্কেয়ার, হি ওয়াজ মানে ভেরি ভেরি স্কেয়ার, মানে এত জোরে বাড়ি দিয়েছে আর এমন করতেছে গাড়িটা, মানে হি সামহাও ম্যানেজ টু গো হোম। এরপরে আর ঘটনাটা হয়নি। পরদিন সকালে যখন মামার প্রায় 10 o'clock হি গট এ কল, নানা ফোন দিয়ে বলছে যে বেঁচে গেছো, অসুবিধা হয়নি, ঠিক আছে বেঁচে গেছো, অসুবিধা হয়নি, সো ইনশাল্লাহ এটা আর কোনো সমস্যা করবে না তোমাদেরকে, হোপফুলি। আর এটাই, এখানেই শেষ করছি আমি। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই,
ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা পরে আর একটা ঘটনা শুনলাম এবং তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের মধ্যে আবারও জয়েন করছেন এই মুহূর্তে, আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন?
আমি ইফরাজ, আমি আসছি বেলি রোড থেকে।
ওকে, আমরা ঘটনায় চলে যেতে হবে।
বেসিক্যালি ঘটনাটা হলো, ইট ওয়াজ ব্যাক ইন 2007 or 2008, আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম। সো রাতেবেলা সে ফোনে কথা বলছিল আর বেশ সামার টাইম ছিল, তো আমি ভাবলাম যে ভালো বাতাস হচ্ছে বাইরে, আমি ওকে বললাম যে আমি যাই ছাতে থেকে ঘুরে আসি, তখন বাজে 2:30 কি 3 এরকম টাইম হবে। সো আমি গেলাম ছাদে, ছাদে গিয়ে আমি একটা কর্নারে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়াই, লাইক আমি দেখলাম ভালো বাতাস আসতেছে, ইট ওয়াজ গুড। হঠাৎ করে আমি একটা খুব ডিপ একটা ভয়েসের হামিং সাউন্ড শুনলাম। সো আমি ভাবলাম হয়তো বা আমি অন্য কিছু হয়তো ফিল করতে পারি বা ইট ওয়াজ সামথিং এলস। আমি অত ধ্যান না দিয়ে পরে যখন সেকেন্ড টাইম আবার পাই, আমি আশেপাশে তাকানো স্টার্ট করি, তখন আরেক কর্নার থেকে দেখলাম একটা গাছ, আর গাছে আমি একটা ক্যারেক্টারাইজেশন দেখলাম, যে একটা ফিগার খুবই কালো আর এমন মনে হচ্ছে যে পুরা বডি তার লোমে ভরা। সো আমি না ঠিক তখন বুঝতে পারলাম না যে এটাকে আমি হ্যালুসিনেট করছি আর এটাকে আমি রিয়েলি দেখছি। সো যেটা হলো, আমি অত বেশি পাত্তা না দিয়ে আমি আবার একা একা দাঁড়ায় আমি গান টান শুনে থাকলাম। তো পরে দিয়ে আমি যখন মাথার মধ্যে আমার খেয়াল আসলো যে না আবার দেখা দরকার জিনিসটা, আমি ভালো মতো তাকায় দেখলাম, তাকায় আমি যখন ভালো মতো দেখলাম, দেখি জিনিসটা হাত পা নাড়াচ্ছে, মানে ইট ওয়াজ ভেরি স্কেরি। সো পরে আমি করলাম কি, জিনিসটা যেহেতু ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এরকম কোনো কিছু আমি দেখলাম, আমি পরে ডিসাইড করলাম যে আমি নিচে নামা যাওয়াটাই বেটার হবে। নিচে নেমে গিয়ে আমি কাজিনকে বলবো, তখন থেকে আমার কাজিন ঘুম। সো আমি পরে সকালবেলা উঠে আমি কাজিনকে বললাম যে তোদের ছাদে আমি এরকম একটা জিনিস দেখলাম, তোরা কি কোনো সময় এরকম কিছু দেখছিস নাকি? তখন আমার কাজিন বলল যে আমাদের বাসায় এরকম অনেক প্যারানর্মাল জিনিস হয়, এরকম অনেক অ্যাক্টিভিটিস দেখা যায়, বাট আমরা কোনো সময় জিনিসটার অ্যাকচুয়ালি কোনখান থেকে জিনিসটা আসছে বা কেন হচ্ছে কোনোদিন খুঁজে পাইনি। সো পরে আমরা কথা বলতে বলতে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে ছিলাম, তখন তাদের বাসার একটা বুড়া কেয়ারটেকার ছিল, আমি ভাবলাম তাকে জিজ্ঞেস করি যে ছাদে আপনাদের এরকম কোনো দিন কোনো কিছু হয়েছিল নাকি। সো বুড়া কেয়ারটেকারটা সেদিন বলল যে অ্যাকচুয়ালি যে গাছটা থেকে জিনিসটা দেখা গিয়েছে, গাছটার নিচে ছিল একটা কবর, আর ওই জায়গাটাতে পিছনের ওই বিল্ডিংয়ের পেছনের জায়গাটাতে কোনো দিন কাউকে যেতে দেওয়া হতো না, জাস্ট বিকজ খালি ল্যান্ডলর্ড আর ওই সাইডের মানুষরাই জানতো যে জায়গাটার মধ্যে কবর, এই কারণে এটা রেস্ট্রিক্টেড একটা প্লেস ছিল। আর কবরটা ছিল হলো কি, বাসাটা যখন কনস্ট্রাক্টেড হয় তখনকার সময় একটা লেবার সুসাইড করে, এখন কি কারণে সুসাইড করে তা কেউ জানে না। সো এটা যেহেতু পরে অন্য কোনো পুলিশ কেস যেন না হয়ে যায়, দ্যাটস ওয়াই ওই রিজনটাতেই তাকে ওই জায়গাটাতে কবর দিয়ে একটা গাছ দিয়ে দেওয়া হয়েছে, যেন গাছের জায়গা তো আর কেউ যাবে না। গাছটা বেসিক্যালি কৃষ্ণচূড়া গাছ মেবি। তো পরে দিয়ে দারোয়ানটা বললো যে এই বিল্ডিংয়ে এরকম অনেক কিছু হয়ে থাকে, পরে কাজিনরা বাসা ছেড়ে দিল, এরপরে আমি দ্যাটস দ্য স্টোরি।
ওকে, আমরা নেক্সট ঘটনায় চলে যাই, আমাদের হাতের সময় বেশ কমে আসছে এখন। আমরা নেক্সট আমাদের যে অতিথি আছেন তার সাথে একটু পরিচিত হই, আপনি প্লিজ বলবেন যে আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন?
আমার নাম আলভিনিজাম নাফে, আমি মোহাম্মদপুর থেকে এসেছি।
ওকে, আমরা ঘটনায় চলে যাই।
আচ্ছা, ঘটনাটা বলার আগে আমার আসলে এই ঘটনাটা দিয়েই আসলে আমার মানে অন্য কিছুতে বিশ্বাস, মানে যেগুলাকে বর্ণনা দিতে পারে না জগৎ, সেই জিনিসগুলোর উপর বিশ্বাস আসলে এই ঘটনার পর থেকে। জিনিসটা হয়েছিল আমার এক বন্ধুর বাসায়। একদিন সন্ধ্যাবেলা ওর বাসার আগে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা দিই, ওর বাসাটা হয়েছে মাজার রোডে মিরপুর, এবং যথা আমি যতটুকু শুনেছি যে ওর বাসার নিচে গণকবর ছিল এবং ওইটার উপর ঢালাই দিয়ে ওটার উপর বাড়ি তুলেছে। সো সেই জায়গায় আসলে মানে ওদের ওখানে অনেক কিছু হতো, অনেক কিছু শুনেছি কিন্তু আমি কখনো দেখিনি। তো ফার্স্ট টাইম যখন ওর বাসায় যাই সন্ধ্যার দিকে, ওর বাসায় অনেকক্ষণ ছিলাম আড্ডা আড্ডা টাড্ডা দিয়ে রাত্রেবেলা তখন ফিরবো। ফিরার পথে ওর বিল্ডিংটায় বেসিক্যালি তিনতলা পর্যন্ত মানে দোতলা পর্যন্ত মানুষ আছে, ওর নানি থাকে আর দুটি গার্ড থাকে, এবং তিনতলা থেকে পাঁচতলা পর্যন্ত পুরো বিল্ডিংটা খালি, এবং ওটা অনেক দিন খালি ছিল। সো এরই মধ্যে যাওয়া ওখানে, তো রাত্রেবেলা যখন ফিরি, ফিরার পথে লিফটের রুম মানে সিঁড়ি ছাদ থেকে বের হওয়ার সময় লিফটের যে খালি জায়গাটা থাকে, লিফট এখনো লাগানি মানে ওই জায়গাটা খালি আছে, ওখানে একজন বয়স্ক লোককে দেখতে পেলাম। তো দেখা মাত্র আমি তাকে সালাম দিলাম, সালাম দিয়ে নিচে নামা শুরু করলাম। তো যখন নিচে নামি তখন আমার বন্ধু আমার দিকে তাকে একটা হাসি দিল, হাসি দিয়ে ও নিচে নামতেছে আমার সাথে, তো তখন কিছু বলেনি। নিচে যখন নামলাম মানে ওর নানু বাসার মানে দোতলা পর্যন্ত যখন আসলাম, তখন আমাকে বলতেছে যে আচ্ছা তুই তখন কাকে সালাম দিলি বা কিছু বলেছিলি? আমি বললাম হ্যাঁ সালাম দিলাম, একজন বয়স্ক লোক ছিল। তখন ও আবার হেসে বলল যে আমার তো আসলে বাসায় তিনজনই মানুষ, আমার নানু আর দুটি গার্ড আর কেউ নাই। প্রথমে বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছিল, পরে নিচে গেলাম আমি আসলেই দুজন গার্ডকে দেখলাম, গার্ডের সাথে দেখা করালো, পরে উঠে দেখলাম ওদের বাসা আসলেই কেউ নাই, মানে পুরোটা বাসা খালি। এবং ওই দিনটার পর থেকে আসলে ওই যে চেহারাটা ওই লোকটাকে মানে কখনো ভুলতে পারিনি, ওই লোকটা ওখানেই ছিল এখনো। যেমন ওর বাসার অনেক কাহিনী শুনি, ও যেমন ওর রুম থেকে প্রায় এখনো শব্দ পায়, এমন হয়েছে যে ওর বাসায় হয়তো রুমে বসে আড্ডা মারছি, শব্দ হচ্ছে, গান টান শুনছি, হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিচ্ছি যে কিসের জন্য আওয়াজ আসছে। ও যেমন বলে যে ও অনেক রকমের আওয়াজ পায় এগুলা শোনার জন্য। আসলে
ওকে আমরা আরো একটা ঘটনা শুনলাম, আমাদের কাছে আরো বেশ কিছু SMS রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাজ্জাদ পারভেজ আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে, তাসবীর আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন খুব ভয় লাগছে এবং মাসুমের প্রশংসা করেছেন। মহাখালী থেকে আমাদের নাইজ আমাদেরকে মহাখালী মাইজ দিয়ে আছে, নোয়াখালী মাইজ দিয়ে থেকে আমাদের SMS করেছেন শিলা, ভূত ফিল্ম অসম লাগছে তার কাছে। দিদারুল আলম আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন ফয়সাল ঘোড়াশাল থেকে, আমাদেরকে SMS করেছেন হচ্ছে হৃদয় নারায়ণগঞ্জ থেকে, জীবন আমাদের মোহাম্মদপুর থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ তন্নি একসাথে ভূত ফিল্ম শুনছেন। HM হৃদয় ও মিথু আমাদের SMS করেছেন, সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে মনে হয় রাতের বেলায় ঘুমোতে পারবো না, চিটাগং থেকে SMS করেছেন তিনি। মোহাম্মদ রাজীব হোসাইন আমাদের SMS করেছেন, SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে, আমাদেরকে প্রথমা SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে শুভ্র, SMS করেছেন শাহীন মীরাবাজার থেকে, আমাদেরকে এছাড়াও আদিয়াত SMS করেছেন পল্টন থেকে, কবির কবির আমাদের SMS করেছেন, SMS করেছেন সাব্বির, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তিনি হচ্ছে একটু চেঞ্জ করতে বলছেন মাঝে মাঝে। এছাড়া আমাদেরকে SMS করেছেন সাব্বির ময়মনসিং থেকে, আমাদের ময়মনসিং পুলিশ লাইন থেকে রিফাত, SMS করেছেন রূপম, SMS করেছেন আমাদেরকে শামীম, SMS করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সুমনা গাজীপুর থেকে, জুয়েল আমাদের SMS করেছেন, জুয়েল সানি জনি সবাই সহ আরো অনেকে, শাহিন SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এইচ আচ্ছা আরো অনেকেই, তার মধ্যে হচ্ছে এ আচ্ছা শিহাব শিহাব ওকে শিহাব এবং ফয়সাল SMS করেছেন আমাদেরকে সিলেট থেকে। আপনি যদি SMS করতে চান তাহলে SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নম্বরে। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আমাদের এবং বিরতির পরে আবার একটু পরেই ফিরে আসছি, তো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:43। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায় এবং এই মুহূর্তে আমার সাথে ঘটনায় আবারও ঘটনা শেয়ার করছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। আরেকবার প্লিজ?
শাফরত কবির।
ওকে, সো কবির, তার নেক্সট ঘটনাটি শোনাচ্ছেন। এটা খুব ছোট একটা ঘটনা, একটা টি স্টেটের, এবং আমরা চলে যাই ঘটনায়।
আচ্ছা, ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ড এহসান হু ইজ জাস্ট স্ট্যান্ডিং নেক্সট টু মি আর আমার ফ্রেন্ড আবিদ, আমরা সবসময় সব জায়গায় মানে উই রোম অ্যারাউন্ড আ লট, এখানে ওখানে যাই। তো হি ওনস, এহসান ওনস টি গার্ডেন অ্যাকচুয়ালি। তো ওই টি গার্ডেনটা ইটস কাইন্ড অফ আ বিট হন্টেড, একটু হন্টেড আর কি। তো আমরা এটা জানতাম না। তো ওইখানে আমরা লাস্ট ইয়ারে 2012 সবাই একসাথে যাই ওখানে যাওয়ার পরে। তো ওখানে যে ওই যে টি গার্ডেনে যারা কাজ টাজ করে আর কি, তো ওরা এসে ওকে বলে যে ছোটবাবু, তো ছোটবাবু আপনি রাত হয়ে গেছে, আপনি বাইরে যেন না বেশি একটা, হ্যাঁ আপনি এখানে থাকেন, কিছু লাগলে আমাদের ওখানে দারোয়ান আছে, ও ওকে বলেন, ও আপনাদেরকে হেল্প আউট করবে। তো আবিদ ইজ ভেরি ডিসিপ্লিন গাই, তো ও হচ্ছে সবসময় মানে খুব তাড়াতাড়ি ঘুমায় যায়। তো আসার পর বলে আমার এখন আড্ডা আড্ডা মারার কোনো ইচ্ছা নেই, আমি ঘুমাতে গেলাম। তো ও ঘুমায় যায়, আমি আর এহসান বাইরে বসে বসে মানে একটা বড় একটা বাংলো, তো তো বাংলো বসে বসে গল্প করতেছি। তো আমরা অ্যাকচুয়ালি ভৌতিক কোনো গল্প করতেছি না, এমন কোনো গল্প করতেছি না, জাস্ট র্যান্ডম চ্যাট। তো হঠাৎ করে দেখি একটা কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তো জাস্ট কান্না শব্দটা অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম, দেখে ইট ওয়াজ ভেরি ইরিটেটিং, হ্যাঁ কে কাঁদতেছে এত রাতে, এখানে তো কেউ কাঁদার কথা না। তারপর আমি আর এহসান একটু সামনে হেঁটে যাই, যে জাস্ট যেখানে টি গার্ডেনটা শুরু হয়ে গেছে রাস্তার পরই, ওখান থেকে শব্দটা আসতেছে। তো যে একটু কাছে যাই আর কেউ কাঁদে না, আবার ঘুরি। তো ঘুরে দেখি যে কোনো শব্দ নেই, তো আবার ঘুরে দেখে আবার কাঁদছে, মানে একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আর কি। ইটস ভেরি মানে আনইজি, আনইজি একটা ফিলিং হচ্ছিল, প্রেজেন্স অফ সামথিং ওয়াজ বিং ফেল্ট, যে কিছু একটা আছে আর কেউ এখানে যে দুষ্টামি করবে এরকম কারো সাহস নেই অ্যাকচুয়ালি। তো ঠিক আমি আর এহসান ঘুরে জাস্ট আসবো, এমন সময় মানে এত বিকট একটা চিৎকার দিল, এই চিৎকারটা অ্যাকচুয়ালি ইটস নট মানে ইটস নট পসিবল ফর এনি ওয়ান টু এক্সপ্লেইন, এটা যে কেমন এক ধরনের চিৎকার, মানে আর কিছু বলার ছিল না আমাদের আসলে, এত ভয় পেয়ে গেছি। এহসান বিং এ মেডিকেল স্টুডেন্ট, ও বলতেছে দোস্ত আমি আজকে মানে ফার্স্ট টাইম বলবো যে অ্যাকচুয়ালি আই হ্যাভ নাথিং টু ডু, ও জাস্ট দৌড় দিল একটা আমার সাথে, অ্যান্ড উই জাস্ট রান ইন টু দ্য হাউস, অ্যান্ড দ্যাট ওয়াজ দি এন্ড অফ দ্য স্টোরি। থ্যাংক ইউ সো মাচ রাসেল, থ্যাংক ইউ সো মাচ,
ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা নেক্সট টাইম আবার আপনাকে কল করবো, যদি হাতে আজকের সময় নেই, যদি এরপরে ঘটনা থাকে ডেফিনেটলি আপনার কাছে আবারও ফিরে আসবো, আমরা আপনাকে নিয়ে আসবো আমরা আর কি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, তার কিছু SMS পড়ে ফেলতে হবে। তার আগে যাই আমাদের ফেসবুক ফ্যান পেজে, এবং আমাদেরকে প্রদীপ সাহা SMS করেছেন, লিখেছেন ভূত FM রক্স, তিনি এবং তার দাদা শুনছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন ওয়াসিফুর, আমাদেরকে ওয়াসিফুর SMS করেছেন, এবং ওয়াসিফুরের SMS আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা আমি পড়তে পারলাম না, সম্ভবত তিনি ইন্ডিয়া থেকে SMS-টি করেছিলেন। আমরা আবারও ফিরে আসছি আমাদের ফেসবুকে যারা SMS করেছেন তাদের কাছে, তবে আপাতত আমাদের যারা SMS করছেন সেখানে আমি যাচ্ছি। দিদারুল আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন আমাদেরকে হাসেম, এছাড়া আমাদেরকে প্রথম SMS করছেন, আচ্ছা আমাদেরকে SMS করছেন শাওন উত্তরা থেকে আমাদেরকে। আচ্ছা অনেকে নামটা শুরুতে লিখছেন না, যার জন্য নামটা শুরুতে না লিখলে আমাদের প্রবলেম হয়ে যায় পড়তে, এবং আমরা প্রথমে যেটা যেটা লিখেন আপনি সেটাকেই নাম বলে ধরে নেই, মুশকিল হয়ে যায় এখানে। হামজা আমাদের SMS করেছেন আমাদেরকে সাইলেন্ট বয় জনি ফ্রম পড়তে পারলাম না। আবুল হোসাইন আমাদের SMS করেছেন যশোর থেকে, এছাড়াও আমাদেরকে শুভ SMS করেছেন আমাদেরকে SK ফ্রম চিটাগং, আমাদেরকে লাবিব SMS করেছেন আমাদের ফারা খিলগাঁও থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফয়সাল ঘোড়াশাল থেকে, তহিদুর আমাদেরকে SMS করেছেন শুভ SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আরও অনেকেই সাউন্ড সহ আরও অনেকেই। আপনি যদি SMS করেছেন তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করেছেন, আপনার নামটা একটু বলবেন এবং প্লিজ জানাবেন যে আপনি
বসুন্ধরা স্টেশন থেকে এরিয়া থেকে এসেছি। তো
আমরা ঘটনা
যে স্টোরিটা শেয়ার করব সেটা শুরু হয়েছিল গত বছর অ্যারাউন্ড সেপ্টেম্বর থেকে। আমরা ফ্রেন্ডরা মিলে কিছু একটা আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম বানাই জাস্ট ফর ফান অ্যান্ড এভরিথিং। তো শুরুর দিকে এটা মজাই লাগছিল করতে। তো যেটা হয় ফার্স্ট ইনভেস্টিগেশন আমাদের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। তো সেখানে ফার্স্ট দিন আমরা যখন যাই বাসাটা খালি পড়েছিল, এবং বাসাটার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আমি একটু বলে নিই, সে বাসাটায় ভাড়া হচ্ছিল না, এবং ভাড়া না হওয়ার রিজন হচ্ছে গিয়ে সেখানে যে মালিক ছিল সে একটা কুকুর পালত। কুকুরটা রুমের মধ্যে, বাসা খালি ছিল, খালি বাসায় কুকুরটা আর কি রুমের মধ্যে মরা পাওয়া গিয়েছিল, এবং হুইচ ওয়াজ যে কুকুরটা ঘাড় ভাঙা ছিল, দ্যাট ওয়াজ দ্য উইয়ার্ড পার্ট। তো আমরা এখানে যখন যাই তো ইনভেস্টিগেশন করার জন্য আমরা আমাদের বেস ক্যাম্প বানাই একটা, এবং বেস ক্যাম্পটা বাসাটা প্রায় 2000 থেকে 2500 স্কোয়ার ফিট হবে, তো একটা কর্নার রুমে আমাদের বেস ক্যাম্প থাকে। তো যখন ফার্স্ট সেশন আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের, আমি আমার ফ্রেন্ড আলভিয়া একটা ফ্রেন্ড ছিল ইফ, তো আমরা তিনজন স্টার্ট করি। তো যখন আমরা বের হই তখন অ্যাটমসফিয়ারটা একটু চিলি থাকে, তো হয়তো আমাদের আর কি ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো ছিল যে আমরা ভয় পাচ্ছি আর সামথিং লাইক দ্যাট, এর জন্য হয়তো আমরা ভাবছিলাম যে ক্রিপি লাগছে। আসলে কি ছিল আমরা যাই না, রুমের টেম্পারেচার অনেক লো ছিল এবং আমরা যখন এগোই আস্তে ধীরে তখন আলভি হঠাৎ আমার পিছন থেকে হাত টান দিয়ে ধরে বলে যে দোস্ত, লাইক আমি জাস্ট ফিল করলাম পিছন আমার পিছন দিয়ে পাস করব। অ্যান্ড তখন আমি ওকে জিজ্ঞেস করি যে দোস্ত আর ওকে মানে এভরিথিং ইজ এভরিথিং ফাইন। তারপর আলভি ওয়াজ লাগে না ঠিক আছে আমি ঠিক আছি। তো তারপর আমরা ওই রুমটায় যখন আমরা ইগোতে থাকি, যে রুমটা এখানে কুকুরটা মারা মরেছিল ওই রুমটা যখন আমরা যাই, যাওয়ার পর আমরা সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে আমরা কোনো সময় যখন যাই কমিউনিকেট করার ট্রাই করি উইথ দ্য প্যারানর্মাল থিংস এন্ড এভরিথিং, আমরা গিয়ে উই টেল দেম টু লাইক গিভ আস সাইন্স টু সুইচ অফ দ্য ফ্ল্যাশ লাইট অর এভরিথিং অর সুইচ অন দ্য ফ্ল্যাশ লাইট। যখন আমরা যাই আমরা বলি যে এখানে কেউ থেকে থাকেন আমাদের কোনো সারা দিন অথবা কোনো সাইন দিন, ঠিক ওই মোমেন্টটায় আমাদের একটা পাশে বারান্দা ছিল এবং বারান্দার ওই দিকে কেউ আসার কথা না, যে কেউ মজা করতে এসেছে আর কিছু এরকম কিছু, তিনটা ক্লিয়ার নক ছিল, 1 2 3 তিনটা পুরো ক্লিয়ার নক। এবং ওই মোমেন্টে আমি আর আলভি এবং ইফ তিনজন আমরা তিনজনের তাকাই কিন্তু কিছু বলার থাকে না আমাদের, আমরা জাস্ট স্পিচলেস অ্যান্ড উই জাস্ট রান আউট ফ্রম দেয়ার রুম। যখন আমরা বেস ক্যাম্পে আসি দৌড়িয়ে, তখন আসার পর যখন সবাইকে জিনিসটা বলি হাঁপাতে হাঁপাতে, সবাই আমাদের সাথে মজা নিচ্ছিল হাসাহাসি করতেছিল যে কি বলতেছে পাগল ছাগলের মতো কথাবার্তা, এটা কি হবে এরকম কি হয় নাকি। তারপর আস্তে আস্তে যখন একজন একজন করে ইনভেস্টিগেশন করতে যাচ্ছে ওই অন্যান্য জায়গায় ওই বাসাটার, ওরকম ওভাবে সব মানে আমরা যখন ফার্স্ট সেশনে যখন ফিল করেছি ওরকম কিছু ফিল করা হয় না, বাট ওরকম হালকা দুই একটা নক হয়তো আশেপাশে বিল্ডিং থেকে আসতেছিল, বাট আমরা যে ক্লিয়ার নকটা শুনছিলাম ওটা ক্লিয়ার একটা দুইটা তিনটা ক্লিয়ার তিনটা নক ছিল, কিন্তু ওইটা হয়তো যারা তিনজন রুমে ছিলাম আমরা তিনজনই বলতে পারবো, এছাড়া কি বলতে পারবো। তো এরকম ওই রাত চলে যায়, আমরা ইনভেস্টিগেশন করে বাসায় সবাই ঠিক মতো যাই। তো হয়তো পার্সোনালি আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম, আমি একটু ভীতু প্রকৃতির আগে বলে নিই, আমি তো হয়তো আমি বেশি ভয় পাচ্ছিলাম। তো আমি অন্যান্য টিম মেটদেরকে আমি বলি যে এরকম যে দোস্ত আমি হয়তো আর করতে পারবো না, আমি রাতের বেলা ঘুমাতে পারতেছি না, রাতের বেলা আমি ছায়াটায় দেখতেছি ঘুমাইতে পারতেছি না, আমার মনে হচ্ছে আমার সাথে কেউ এসে বসছে। তো ওরা আমার সাথে হাসা জুড়তে মজা নিতেছিল। তো পরের দিকে যেটা হয় যে এরকম এক দেড় সপ্তাহ পর আমি রাতের বেলা রাত তখন একটা সো একটা বাজে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম বিছানায়, তো আমি মনে হচ্ছে দূর থেকে আমি আজান শুনতেছি। তো আমি যখন বিছানা থেকে বালিশের মাথা তুলি মনে হচ্ছে আজানটা আর কি নাই মানে ক্লিয়ার না, যখন মাথায় আবার বালিশ রাখা ঘুমানোর ট্রাই করি আরো ক্লিয়ারলি শুনতেছি আমি। ঘুম থেকে উঠে আমি আমার একটা ফ্রেন্ড আছে রাফি আমার টিমমেটই, ওকে ফোন দিই। ফোন দেওয়ার পর ফোন ধরে বলে হাসাহাসি করছে কি বলতেছিস তুই ধুর ঘুমা কিছু না, তো ওর কথা শুনে আমি ঘুমায় পড়লাম সাহস পেলাম ঠিক আছে হয়তো আমার নিজেরই ভুল, দূর থেকে শুনতে পারি আওয়াজ আসতে পারে আজান মনে হয়েছে আমার কাছে। ঠিক এর পরের দিন রাতের বেলা সেম কাহিনী, ঠিক সেম টাইমিং সো একটা দেড়টা, ওই মোমেন্টে আর আমি কাউকে কল দিতে পারিনি। যখন এই সেম জিনিসটা হয়েছে আমি উঠে স্ট্রেট বাবার রুমে যাই, বাবা গিয়ে নক করি, বাবা গিয়ে বলি এরকম বাবা এরকম হইতেছে আমি পাগল টাগল হয়ে যেতেছি নাকি। তো বাবা হাসাহাসি করে বলে যে না না কিচ্ছু না ঘুমাও আর তুমি এই জিনিসটা কইরো না, তুমি হচ্ছে ফ্রেন্ডরা মিলে করতেছো এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন, জিনিসটা কইরো না জিনিসটা ভালো না খারাপ। তো বাবার কথা যেভাবে বলছে বাবার কথা তো আর ফেলতে পারি না, তো ফ্রেন্ডদেরকে বললাম যে আমি আর করতে পারবো না জিনিসটা। তো তারপর ফ্রেন্ডরা বলে আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডরা হয়তো শুরুতে একটু রাগ করেছিল আমার উপর, তারপর তো তারপর আমি জিনিসটা বন্ধ করে দিই আই কুইট ওই মোমেন্টে। এরপরে ওই টিমটা আরও 5-6 ইনভেস্টিগেশন করে, করার পর লাস্ট যে আমি আর এর মধ্যে আর মধ্যে যেটা হচ্ছিল যে প্রেজেন্স ফিল করছিলাম ছায়াটায় বাসায় দেখতেছিলাম জিনিসটা আমার উইয়ার ছিল। তো লাস্ট মোমেন্টে যেটা হয় যে লাস্ট ইনভেস্টিগেশন আমি আবার জয়েন করি ওদের সাথে, ইনভেস্টিগেশন জয়েন করার পর আমরা যে বাসাটা যাই সেটা হচ্ছে পাকিস্তান আমলে একটা ম্যাস গ্রেভ ছিল বাসাটা পাশে, ওই জায়গাটা আমার বিল্ডিংটা উঠে। তো বিল্ডিংটা ওঠার পর যে ওনার ছিল সে ওনারটাকে আমরা কোনোভাবে চিনতাম, এক সোর্সে চিনতাম, ওটা বলতে পারবো না আমি এখানে। তো সেখান থেকে আমরা বাসাটা যাই, বাসাটা যখন ঢুকি সবচেয়ে উইয়ার্ড পার্ট হচ্ছে আমাদের হ্যান্ডিক্যাম যেটা ছিল ইকুইপমেন্ট সব কিছু আমরা চেক করে নিয়েছিলাম, আমরা সবসময় চেক করে যাই, যেটা চেক করার পর যখন আমরা ঢুকি বাসাটায় ঢুকার পর ব্যাটারি ক্যামেরার ব্যাটারি পুরো লো হয়ে যায়, কিন্তু এর আগে আমাদের 3 ঘন্টা শো করছিল যে 3 ঘন্টা আমাদের ব্যাটারিতে চার্জ আছে, কিন্তু ঢুকার পর দেখছে 7 মিনিট, দ্যাট ওয়াজ দ্য উইয়ার্ড পার্ট। তো আমাদের আবার ব্যাটারি চার্জার নিয়ে আবার চার্জ করতে হয়, এবং যে অন্যান্য রুমে যখন আমরা যাচ্ছিলাম, তো যাওয়ার পর আমরা দেখি যে ওইখানে একটা ছেলে যেটা ছিল ওই বিলির ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি, সেটা হচ্ছে ওই একটা রুমের মধ্যে একটা ছেলে সুইসাইড করেছিল। তো ছাত্র ছেলেটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল আর কিছু, তো সে ওয়ালের মধ্যে সব স্যাটানিক কথাবার্তা লেখা ছিল, সে আল্লাহ বিশ্বাসী ছিল না, সব উল্টাপাল্টা কথাবার্তা লেখা। তো তারপর ওইটা আমরা দেখার পর আমার সাথে যে একটা ফ্রেন্ড ছিল অনিক, সে স্কেপটিক, সে সব কিছু বিশ্বাস করে না। তো সে আমাকে বলে যে এসব কিছু হয় না, বাদ দে। তো আমি জাস্ট তখন ভুলে যাই জিনিসটা। তো সবচেয়ে উইয়ার্ড পার্ট ছিল ওই ইনভেস্টিগেশন লাস্ট মোমেন্ট আমাদের, সেটা হচ্ছে গিয়ে যে আমার সামনে আমার আরো পাঁচজন টিমমেট, আমার পিছে কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই, ডানে বামে কেউ নেই, আমার হাতে হ্যান্ডিক্যাম, আই ওয়াজ দ্য ক্যামেরাম্যান অ্যাট দ্যাট টাইম। এবং ওই মোমেন্টে যখন আমি হাঁটছি আমার আমার লেফট সাইড থেকে, আমি এখন বলতে গিয়ে আমি আসলে কথা হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে যে আমার লেফট সাইড থেকে কি আমার গেঞ্জি ধরো অনেক জোরে টান দেয় এবং আমি 2 ফিট বা 3 ফিট দূরে গিয়ে উড়ে গিয়ে পড়ি। এবং ওই জিনিসটা অ্যাকচুয়ালি ক্যামেরায় ধরা হয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি কট অন দ্যাট টেপ। অ্যান্ড এরপরে আমি বলতে পারবো না যে কি ছিল এটা, কেন হয়েছিল, আমার টিমমেটরাও ছিল ওই মোমেন্টে। তো দ্যাট ওয়াজ ইট, দ্যাট ওয়াজ মাই স্টোরি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটা বলছিলাম আর কি, যে অনেকে আপনারা আমাদেরকে এসএমএস করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে বিবর্ণ স্বপ্ন আমাদের এসএমএস ফেসবুকে কমেন্ট করছেন, আজকের ভূত এফএম খুব ভালো লাগছে, আজ রাতে আমার ঘুম হবে না, বাসায় একা আছি তাই ভয় লাগছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএস করছেন মোহাম্মদ ওয়াসিফুর জামান, রাজবাড়ির ঘটনাটা তার খুব ভালো লেগেছে, তিনি এসএমএস করছেন ইন্ডিয়া থেকে। ওকে, আমাদেরকে এছাড়াও আরও অনেকেই এখানে দেখতে পাই এসএমএস বললাম আমি কমেন্ট করেছেন, এছাড়াও আমাদেরকে প্রদীপ দাস এসএমএস করেছেন, ইমেল এখানে কমেন্ট করেছেন, আর আমাদেরকে এসএমএস তো অনেকেই করছেন এখনো পর্যন্ত। আমাদের আমি দেখতে পাচ্ছি তোফাইল আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদের নিঃশব্দ, এছাড়া আমাদের এসএমএস করছেন সৌরভ, ডোন্ট স্টপ দ্য ফুর্তি লিখেছেন, দিদারুল নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন আবির, এসএমএস করছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সাকিব ফারাবি হাসিব পল্টন থেকে, তারা তিনজন ভূত এফএম শুনছেন। আমাদেরকে হাশেম এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আচ্ছা অনেকগুলো এসএমএস করছেন কবির এবং সেই বারবার ওই জন্য নামটা চলে আসছে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমি শাওন সহ আরো অনেকে। তো যাই হোক, আজকে হাতে একদমই সময় নেই, আগামী সপ্তাহে আবারও কথা হবে এবং সেই পর্যন্ত আমি জানিয়ে দিই যে আমাদেরকে কিভাবে ঘটনা পাঠাতে হবে, সেটা সবচাইতে বেশি জরুরি। আমাদের ঘটনা পাঠাতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, হুইচ ইজ BHWTFM এট দ্য রেট রেডিও ফুর্তি RADIOFORTI.FM। আজকে এইখানে সমস্ত গেস্ট উপস্থিত ছিলেন, আমি বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন এবং আশা করছি আপনারা অনেক আনন্দ পেয়েছেন। এবং এইখানে পাঁচজন আটজন ছিলেন, তার মধ্যে ছিলেন রাফি, রিফাত, ইফরাজ, আলভি এবং জায়দাদ, তারা সবাই একসঙ্গে, আপনারা বুঝতেই পাচ্ছেন যে সবাই বন্ধু বান্ধব এবং সবাই একসাথে এরকম প্রচন্ড ভয় টয় পান এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, সেই জন্য তারা একটা টিম করতে চাচ্ছেন এবং তারা বলছেন যে ঢাকা প্যারানর্মাল সোসাইটি নামে তারা একটা ইনভেস্টিগেশন টিম করবেন এবং তারা এই সমস্ত ব্যাপার নিয়ে বেশ নাড়াচাড়া করতে চাচ্ছেন। তো উইশ ইউ অল দ্য বেস্ট, আশা করছি যে আপনারা ভালোই হবে। আমরা বলে দিই যে আমাদের ভূত এফএম, আমাদের রেডিও ফুর্তি ডট এফএম, এখানে আপনি নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং শুরুতে যদি আপনি উল্লেখ করেন যে এই ঘটনাটি আপনার, আপনি এসে এখানে শোনাতে চান নাকি আপনি চান যে আমি পড়ে শোনাই, সেটা আপনি শুরুতে উল্লেখ করলে খুব ভালো হয়। আপনি আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে পারেন যদি আপনি দেশের বাইরে থাকেন, ডেফিনেটলি সেটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হয় এবং আপনারা অনেক অনেকেই দেশের বাড়ি থেকে রেগুলার আমাদেরকে ইমেল করছেন এবং অডিও ক্লিপ পাঠাচ্ছেন, থ্যাঙ্কস আপনাদেরকে। আর সেই সাথে আগামী সপ্তাহে আশা করছি নতুন বছরে, যেহেতু নতুন ভূত এফএম, সুতরাং নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসব। আর সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা আছে এখন থেকে, কারণ এটা বছরের শেষ ভূত এফএম, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.